exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shatya Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, রাত 11টা বাজে আজকে রবিবার। আর অবশ্যই শুরু হয়ে গেছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আপনাদের সাথে আমি রেহান আছি এবং আমি আপনাদের সাথে রাত একটা পর্যন্ত থাকব। তবে আমি আপনাদের সাথে থাকাটা আসলে মূল ব্যাপার নয়, মূল ব্যাপার হচ্ছে আপনারা আমার সাথে থাকা এবং আপনাদের নিজেদের সাথে থাকা। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা আপনাদের জন্য হয়ে গেছে এখন সম্পূর্ণ। আগে মাত্র একজন অতিথি থাকত, আর এখন প্রত্যেকটা মানুষই এই অনুষ্ঠানের একটা অংশ থাকে। কারণ হচ্ছে আপনি চাইলেই আপনার অপরাধটা ওভার ফোন শেয়ার করতে পারেন, আর যদি আপনি শেয়ার করতে চান তাহলে আপনার কি করতে হবে না করতে হবে সেটাও বলে দিচ্ছি। আর আসলে অপরাধের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম, এক একজন অপরাধকে এক একভাবে বর্ণনা দেয়। কিছু কিছু অপরাধ আছে যা আমরা সবাই জানি অপরাধ, কিছু কিছু কালো দিক আছে যেগুলো আমরা সবাই জানি যে কালো দিক, কিন্তু এছাড়া অপরাধের অনেক অনেক কিছুই আমরা হয়তো বুঝতে পারি না যে আদৌ এটা অপরাধ কিনা। For example, if we talk about domestic crime or in-house abuse, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই বুঝি না আসলে কোনটাকে অপরাধ বলে। হয়তো আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে যে আমার মা খুব বাজেভাবে আমাদের বাসার ছোট্ট কাজের মেয়েটাকে ট্রিট করছে, বা আমাদের বাসার কাজের মেয়েটাকে ট্রিট করছে খুব বাজেভাবে, যাতে করে মেয়েটা হার্ট হয় বা কষ্ট পায় বা অন্যরকম টর্চারের উপরে রেখেছে। এটা দেখেও যদি আমি কিছু না বলি, আমি যদি সেটার প্রতিবাদ না করি, আমি যদি সেই মানুষটার পাশে গিয়ে না দাঁড়াই, সেক্ষেত্রে কিন্তু আমি আমার মায়ের চেয়ে একটা ফোঁটাও কম অপরাধী নই। তো আজকে এই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো, সবার এসএমএস পড়বো। অনেকেই নিজেকে অপরাধী হয়তো ভাবেন না, কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন তাহলে হয়তো দেখবেন যে অনেক অপরাধ আপনি যেহেতু হতে দিচ্ছেন তাই আপনি নিজের অজান্তেই সেই অপরাধে অপরাধী। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনি যদি স্বীকার করতে চান তাহলে স্বীকার করতে পারেন, আর যদি স্বীকার করতে না চান তাহলে মানে সবসময় যেরকম ভীতির মধ্যে থাকেন সেই ভীতির মধ্যেই থাকবেন। আপনি চাইলে ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে আমাদের সাথে অনেক বন্ধুরা অলরেডি জয়েন করে ফেলেছে। facebook.com/abcradioFM89.2 এই পেজে আসলে আপনি অবশ্যই যাহা বলিব সত্য বলিব পোস্ট পেয়ে যাবেন, সেখানে আপনি শেয়ার করতে পারেন পোস্টটা, এবং পোস্ট শেয়ারের মাধ্যমে আপনিও জানাতে পারেন আপনার কোন ঠুনকো অপরাধ বা অনেক বড় কোনো অপরাধ যা আপনার হয়তো এতদিন পর্যন্ত সবার সামনে বলে ক্ষমা চাওয়ার মতন যথেষ্ট সাহস হয়নি বা যথেষ্ট বিবেক বোধ হয়নি। অনেকের অপরাধের কথা হয়তো আপনি শুনতে পাবেন এবং সেটা শুনে আপনার হয়তো নিজের অনেক অপরাধের কথা মনে চলেও আসতে পারে যে ও আচ্ছা তাহলে আমি যেটা করছিলাম সেটাও একটা অপরাধের মধ্যে পড়ে, কিন্তু আমি জানতাম না, আমার মধ্যে কখনো অপরাধ বোধ আসেনি। কেন আপনার মধ্যে অপরাধ বোধ আসেনি? কারণ হচ্ছে আপনি হয়তো এনজয় করছেন ব্যাপারটা। একটা জিনিস যখন আমরা আনন্দ পেতে থাকি সেটাকে তৎক্ষণাৎ ওই অবস্থায় আসলে কি বলবো যে আনন্দ ঠিক নেয়ার সময় ওটা যে অপরাধ সেটা অনেক সময় আমরা অনুভব করতে পারি না, এবং সেই কারণে সেই জিনিসটাকে মনে হয় যেন না দরকার আছে তো আমার। কারণ আপনার মস্তিষ্ক চায় আপনি আনন্দে থাকবেন, আপনার মস্তিষ্ক আপনাকে বিশেষ কিছু সুবিধা দিতে চায় যেগুলো সুবিধা আপনি হয়তো পাবেন শুধুমাত্র খারাপ কাজের বিনিময়ে বা অপরাধের বিনিময়ে। তো এই অপরাধের বিনিময়ে যে খারাপ কাজের লোভটা আপনার মধ্যে হয়ে গেছে, করার অভ্যেসটা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি স্বীকার করতে পারেন। আর উপায়গুলো তো একটা বলেছি, facebook.com/abcradio89.2fm, সেখানে আমি যাবো, প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করব এবং একই সাথে আমি এসএমএসও পড়ব, এবং এসএমএস থেকে আমি বেছে বেছে কিছু মানুষকে কল দেব, যাদের মধ্যে কিছু কলার অলরেডি আজকে আমাদের সাথে আছে তাদেরকে আমরা কল দেব এবং তাদের সাথে কথা বলবো। মোটামুটি তিনজন কলার আছেন যারা ওয়েট করছে যে তাদের কাছে কল যাবে, কারণ তারা ফেসবুকে আমার পেজে facebook.com/rjflop এই পেজে তারা ইনবক্স করেছিল, এবং সেই ইনবক্সের মাধ্যমে অনেকগুলো ইনবক্সের মধ্যে থেকে আমি বেছে নিয়েছি যে কাকে কাকে ফোন দেওয়া যায়। এর মধ্যে মতিন ভুঁইয়া নামে একজন আছেন, তিনি যদি শুনতে থাকেন তাহলে আমি তাকে বলতে চাই যে আপনার কাছেও কিন্তু কল করা হবে। তো আপনি কি বলবেন সেটা আপনি ইনবক্সে বলেছেন, তারপরেও সবার সামনে কতটুকু বলবেন বা আদৌ আপনি নিজের নামটা প্রকাশ করতে চান নাকি অন্য কোনো নামে বলতে চান সেটা আমাকে আরেকটু ক্লিয়ারলি জানাবেন। আর এসএমএস প্যানেলে আসতে হলে আপনার অপরাধগুলো যদি আপনি এসএমএস প্যানেলে লিখে পাঠাতে চান তাহলে যেটা করতে হবে, প্রথমে এবিসি অবশ্যই লিখতে হবে, এবিসি স্পেস দিয়ে আপনার নাম, লিখতে চাইলে লিখবেন, না লিখতে চাইলে লিখবেন না। তারপরে আপনার অপরাধটা লিখবেন যে এই কারণে আমি অপরাধ বোধ অনুভব করি, This is the reason I feel the guilt, I regret. এই কারণে আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, এই কারণে আমার খারাপ লাগে, এই কারণে আমার কষ্ট লাগে, কারণ এই অপরাধটা আমি করেছি। সেই অপরাধটা আপনি লিখে পাঠাবেন 2221 এই নম্বরে, এবিসি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার অপরাধ, তারপরে আরেকটা স্পেস দিয়ে যদি আপনার ইচ্ছে থাকে আমার সাথে সরাসরি কথা বলার ওভার ফোন, তাহলে সাথে আপনার ফোন নাম্বারটাও আমাকে দিয়ে পাঠাবেন। আপনি না চাইলে আপনার নাম কোনোভাবেই প্রকাশ হবে না, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। অনেকে আমাকে এসএমএস করবেন কোনো কারণ না জানিয়েই, কোনো কিছু না লিখেই, যে আমাকে ফোন করুন আমি বলবো, আমাকে ফোন করুন আমি বলবো, আমাকে ফোন করুন আমি বলবো। ট্রাস্ট মি, দিজ মেসেজেস আর লাইক মানে ইউজলেস হর্নস অন দ্য স্ট্রিট। রাস্তায় যখন কিছু কিছু গাড়ি কোনো কারণ ছাড়াই হর্ন দেয়, আমরা সেটার দিকে খুব একটা তাকাই না, প্রচন্ড বিরক্ত বোধ করি কিন্তু তাকাই না। তো সেরকম একজন বাজে ড্রাইভার যদি আপনি না হন তাহলে আপনিও হর্ন বাজাবেন না, ঠিক তেমনই আপনি হয়তো জাস্ট আপনার ফোন নাম্বারটা সহ একটা এসএমএস আমাকে করে দেবেন না, যাতে করে আমি আপনার অপরাধটা না জেনে এমনি এমনি আপনাকে ফোন করে ফেলবো, জেনে ফেলবো আপনার ঘটনাটা। দিস ইজ নট গোনা হ্যাপেন ম্যান, এটা হবে না এখানে, এটা কোনোভাবেই সম্ভব না। দরকার পড়লে পুরো শোতে আমি এসএমএস পড়ব, দরকার পড়লে আমি ফেসবুকে কমেন্টে পড়ব, কিন্তু এই ধরনের যেই নাম্বারগুলো আসবে সেগুলোতে কল দেওয়া হবে না। আপনাকে আপনার অপরাধটা লিখতে হবে, লিখে তারপরে 2221 এই নম্বরে পাঠাতে হবে। আপনি চাইলে আপনার নাম প্রকাশ নাও করতে পারেন, চাইলে আপনার নাম প্রকাশ করতেও পারেন। আমাকে একজন একটু এসএমএস করেছে, আই জাস্ট ওয়ান্ট টু আস্ক আ ফিউ কোয়েশ্চন, ইউ হ্যাভ টু কল মি, মাই সিস্টার টোল্ড মি আই এম স্কিজোফ্রেনিক অ্যান্ড ডক্টর ক্যান্ট হেল্প মি এনি মোর, দে উইল প্রুভ মি ক্রেজি। ওকে, দে উইল প্রুভ ইউ ক্রেজি, ওয়াই আর ইউ ডুইং দিস ডার্লিং? তুমি আগেও আমাকে এসএমএস পাঠিয়েছো এভাবে, এর আগেও পর্বেও আমি পেয়েছি, তার আগের পর্বেও প্রবাবলি আমি পেয়েছি। তুমি কোনো না কোনো ভাবে চাচ্ছ যাতে আমি তোমার ব্যাপারে কিউরিয়াস হয়ে তারপরে তোমাকে ফোন দিই, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর নট টেলিং দ্য হোল স্টোরি, বাট ইউ হ্যাভ টু, তোমাকে বলতেই হবে। ইট ডাজেন্ট ম্যাটার হাউ ইম্প্রেসড আর কনফিউজড আর কিউরিয়াস আই এম, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ ওয়েদার আই ফিল ইউ আর ভ্যালিড অর নট। সো যতক্ষণ পর্যন্ত তুমি কারণ না পাঠাবে ততক্ষণ পর্যন্ত তুমি ধর্তব্যই হবে না যে কেন তুমি কথা বলতে চাও, তুমি তোমার কোন অপরাধটা স্বীকার করতে চাও, কোন অপরাধটা তোমাকে কাঁদায়, কোন অপরাধটা তোমাকে কষ্ট দেয়, সেটা তুমি যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ফোন করতে পারবো না, এটা আমার অনুষ্ঠানের মধ্যে পড়ে না। তো যাই হোক, তোমাদেরকে এসএমএস করার একটু সময় দিই, তোমাদেরকে কথা বলার বা চিন্তা করার একটু সময় দিই, তোমাদেরকে এটা স্বীকার করার একটু সময় দিই যে না তুমিও অপরাধী। যেমন দেখো, আমরা সবসময় অনেক কিছু নিয়ে অনেক চিন্তা করি। মনে করো একটা ছোটখাটো একটা স্কুল, সেই স্কুলে ক্লাস ফাইভের একটা বাচ্চার পরীক্ষা। তো পরীক্ষার আগে কোনো একভাবে সে স্যারকে, কোনো একটা স্যারকে কিছু টাকা পয়সা দিয়ে পরীক্ষার প্রশ্নগুলো জেনে গেল। তো এই ক্ষেত্রে যখন জেনে গেল, তার ওই ছেলেটার মা যখন দেখল যে না তার ছেলে এরকম একটা কাজ করেছে, তার কি এটা সাপোর্ট করা উচিত? না, বোধ হয় কোনোভাবেই কিন্তু সাপোর্ট করা উচিত না। এবং সেই ছেলেটা যেটা করছে, সেই টিচারটা যে কাজটা করছে সেটা প্রচন্ড নিকৃষ্ট একটা কাজ, এবং যেই কাজটা পিচ্ছি বাচ্চাটা করছে সেটাও নিকৃষ্ট কাজ, সেটা যে করতে হয় না, সেটা যে করতে হয় না, সেটা যে অনৈতিক। তার পরিবার তাকে এই শিক্ষাটা দিতে পারেনি, এবং একটা পরিবার যখন একটা সন্তানকে নৈতিক অনৈতিকের সুন্দর একটা বর্ণনা দিতে না পারে, সুন্দর একটা ডেফিনেশন ক্রিয়েট করতে না পারে তার মনে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে পরিবারটাই অপরাধী, সম্পূর্ণ পরিবারটাই অপরাধী। অনেক পরিবারের অনেকে হয়তো ইচ্ছাকৃত না হলেও পারে না, বোঝে না, বুঝতে পারে না, কিন্তু আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তাই আমাদেরকে আগে বুঝে নিতে হবে অপরাধ কি, আর অপরাধ যদি না বুঝি তাহলে অপরাধী কিভাবে আমরা শর্ট আউট করব, সেটা নিজেরা হই আর অন্য কেউ হোক। চলুন গান শুনে আসি, গানের পরে বিরতি, বিরতির পরে আবারও আসছি, তখন হয়তো আমার সাথে কোনো না কোনো একজন থাকবে on the call to face it with Rehan Rasool on Royal Tiger Drink Presents Jaha Bolibo Shotto Bolibo. অনেকটা পথ চলে এলাম, বলতে বলতে অনেক কথাই বলে গেলাম, আখ
আখের রসে আর একটুকু মিষ্টি দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও প্রভু, আখের রসে আর একটুকু মিষ্টি দিও। চলতে চলতে অনেকটা পথ চলে এলাম, বলতে বলতে অনেক কথাই বলে গেলাম, আখের রসে আর একটুকু মিষ্টি দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও প্রভু, আখের রসে আর একটুকু মিষ্টি দিও। শীতে কাঁপছে কেমন রাস্তা জুড়ে, ভিড়ের মাঝে জীবন যেমন, ওই শিশুটি দারুণ শীতে কাঁপছে কেমন রাস্তা জুড়ে, ভিড়ের মাঝে জীবন যেমন, ওই শিশুটির ভবিষ্যতে দৃষ্টি দিও, ওই শিশুটির ভবিষ্যতে দৃষ্টি দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও প্রভু, আখের রসে আর একটুকু মিষ্টি দিও। ক্রীতদাসের হাসি শুনি নিজের ভেতর আসছে ছুরি, ঘুরছে ছড়ি মাথার উপর, ক্রীতদাসের হাসি শুনি নিজের ভেতর আসছে ছুরি, ঘুরছে ছড়ি মাথার উপর, এই জমানার ক্রীতদাসকে মুক্তি দিও, এই জমানার ক্রীতদাসকে মুক্তি দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও প্রভু, আখের রসে আর একটুকু মিষ্টি দিও। ওই ছেলেটি এমন কেন ঝিমিয়ে কাটায়, আকাশটা কি আগুন পুরি মৃত্যু ভাটায়, ওই ছেলেটি এমন কেন ঝিমিয়ে কাটায়, আকাশটা কি আগুন পুরি মৃত্যু ভাটায়, ওই ছেলেটির মৃত্যু কূপে জীবন দিও, ওই ছেলেটির মৃত্যু কূপে জীবন দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও প্রভু, আখের রসে আর একটুকু মিষ্টি দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও প্রভু, আখের রসে আর একটুকু মিষ্টি দিও। চলতে চলতে অনেকটা পথ চলে এলাম, বলতে বলতে অনেক কথাই বলে গেলাম, আখের রসে আর একটুকু মিষ্টি দিও, আখের রসে আর একটুকু মিষ্টি দিও প্রভু, আখের রসে আর একটুকু মিষ্টি দিও।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo, recharge yourself.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরো একবার শুরু হয়ে গেছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর এই অনুষ্ঠানে আমরা একটার পর একটা কল নিয়ে থাকি। কিছুক্ষণ আগে আমরা একটা এসএমএস পেয়েছি, এই এসএমএসটা পাওয়ার পরে সে আমাদেরকে বলেছে সে তার নামটা হাইড করতে চায়, এবং অবশ্যই আমরা তার নামটা হাইড করব, তাকে ফোন করা হবে, এবং তারকে ফোন করার পরে সে যা বলতে চায়, সে কি কারণে নিজেকে অপরাধী ভাবে সেটাও সে অবশ্যই বলবে, এবং সেটা যদি সে প্রকাশ করতে পারে তাহলেই তার অপরাধের অনেক বড় একটা অংশ তার নিজের কাছেই প্রকাশিত হবে অন্য অনেক মানুষের মাধ্যমে। আর যখন অন্য অনেকের মাধ্যমে কোনো কিছু আপনার কানে যায়, তখন আপনি অনেক সময় হয়তোবা খুব ভালোভাবে বুঝতে পারেন যে আসলে ব্যাপারটা কি, কেন এই জিনিসটাকে খারাপ বলা হচ্ছে বা এতদিন কেন হয়নি। আজকে যদি আপনার একটা জামা ছিঁড়ে যায়, সাপোজ অপরাধকে যদি আমরা একটা ছিঁড়ে যাওয়া জামা ধরি, তো একটা জামা যদি ছিঁড়ে যায়, সেই ছিঁড়ে যাওয়া জামাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত খুব একটা গায়ে লাগবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বাইরে যাবেন। আর যখনই আপনি বাইরে যাবেন, কেউ একজন দেখবে, দেখে তাকিয়ে বলবে এই আপনার জামাটা ছেঁড়া, তখন যে কিন্তু আপনার যথেষ্ট খারাপ লাগবে যে ও গড, আমি আজকে ছেঁড়া জামা পরে চলে এসেছি। তার আগে পর্যন্ত কিন্তু আপনি এই কাজটা মানে কি বলবো যে ঠিক ওভাবে পাত্তা দেননি। ঘরের ভিতরে আমরা অনেক কিছু যেমন পাত্তা দিই না, ঠিক সেভাবেই নিজেদের মনের ভিতরে যখন একটা কিছু থেকে যায়, শুধু নিজের সামনে যখন একটা কিছু থেকে যায়, তখন আমরা অনেক সময় পাত্তা দিই না। আর ফোন দেওয়া হবে, কারোই এত টেনশনের কিছু নেই। অনেকেই SMS করছে যে ভাইয়া ফোন দেওয়ার কথা ছিল, কেন ফোন দিচ্ছেন না। আর অবশ্যই ফোন দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমরা একটা গান শুনতে শুনতে তার মাঝখানে এসে আমরা ফোনে কথা বলা শুরু করব, কারণ ফোন করতে আরেকটা হাত প্রয়োজন, সেই আরেকটা হাত তো আমার নেই। I have only 2 hands, থার্ড হ্যান্ডটা আমার নেই। SA আরিফুল ইসলাম আছে, ভাইয়া আপনি আপনার নাম্বারটা পাঠিয়েছেন কিন্তু সাথে যা লিখেছেন বোধ হয় অন্য কোনো ফন্ট ব্যবহার করে লিখেছেন, প্লিজ ইংলিশ অ্যালফাবেটে লিখে পাঠান, না হলে এখানে আসে না। আরো আছে আমাদের সাথে কেউ একজন আছে, তিথি লিখছে, ব্ল্যাক রোজ আমি বিশ্বাস করি আমি যত ভুল বা কাউকে ঠকাই না কেন, আমি আমার ভাগ্যে যা লেখা আছে তা হবে, হয়তোবা অন্যায়টা না করেই আমি আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো, তাই চেষ্টা করি নিজের পাপের বোঝা না বাড়াবার, তবুও অনেক ভুল হয়ে যায়। আমি তোমার মেসেজটা কিছু বুঝিনি, ঠিক কেন পাঠাতে চেয়েছো সেটাও আসলে ঠিক ক্লিয়ার হয়নি। আছে আমাদের সাথে মামুন, অনেকবার মেসেজ পাঠিয়েছেন, মাহমুদুল হাসান নোয়াখালী থেকে লিখেছে, আমি আমার পরীক্ষায় ক্লাসমেটদের আমার পেপারটা দিয়ে দিতাম, এটা কি অপরাধ? আপনার কাছে কি মনে হয়? আপনি দিয়ে দিবেন দেখে একটা ছেলে ঠিক মতন পড়াশোনা না করে চলে আসতো, একটা ছেলে হয়তো আপনি আপনার বন্ধুদেরকে দিতেন কিন্তু সবাইকে তো আর দিতেন না, আর যে পারে না সে হয়তো মিস করেছে ব্যাপারটা, কিন্তু তার চেয়ে অনেক বেশি নাম্বার পেয়েছে আরেকজন কারণ আপনি কোন একজনকে দেখিয়ে দিয়েছেন। সো অবশ্যই এটা অপরাধ, এটা আলাদা করে জিজ্ঞেস করার কি আছে ভাইয়া? অনেক সময় বন্ধুত্বের খাতিরে আমাদের কাছে সেটাকে হয়তো অপরাধ মনে হয় না, কিন্তু আসলে সেটা অপরাধ। যাই হোক, এখন আমাকে একটু সময় দিতে হবে, আমি একটা ফোন কল করব এবং সেই ফোন কলটা করতে করতে ততক্ষণ পর্যন্ত আপনারা এই গানটা শুনতে থাকবেন, আসছি কিছুক্ষণের মধ্যেই।
পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, আমি মেঘের দলে আছি, আমি ভাসে দলে আছি, তুমিও থাকো বন্ধু রে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো,
ফিরে আসলাম আবারও। তার একটাই কারণ আমাদের সাথে একজন কলার আছে আর আমরা এখন তার সাথে কথা বলবো। সে নিজের নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় কিন্তু সেটা আমাদের কাছে কোনো সমস্যা নয়, আমরা চাই অপরাধটা প্রকাশ পাক এবং সেই অপরাধটার প্রকাশ এমনভাবে পাক যাতে মানুষটা নিজেও হালকা হতে পারে, নিজের অপরাধটা স্বীকার করে এবং তার পথে যাতে আর কেউ না যায়। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা ভাইয়া? ওকে, আমিও আপনার কথা খুব ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি এবং আশা করছি আমার শ্রোতারাও আপনার কথা খুব পরিষ্কার ভাবে শুনতে পারছে। তো প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করাই স্বাভাবিক সেই প্রশ্নটাই করব, কেন নিজেকে অপরাধী মনে হয়?
অ্যাকচুয়ালি আমি যেগুলা করছিলাম তখন তো আমার কাছে এগুলো অপরাধ মনে হয় নাই।
আচ্ছা,
তো যখন আমি বুঝতে চেষ্টা করছি, রিয়ালাইজ করার চেষ্টা করছি, তখন বেসিক্যালি আমার কাছে এটা মনে হয়েছে যে এটা অপরাধ, এর জন্যই মনে হচ্ছে যে আমি অপরাধী।
ওকে, তাহলে আমরা একটু একটু করে শুনি আসলে যে আপনি কোন কোন কাজটা? আপনি তো অনেকগুলো অপরাধ করছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি অনেক ধরনের কিছু অপরাধ করেছেন, এটা কি সত্য নাকি কোনো এক ধরনের অপরাধে সীমাবদ্ধ ছিলেন?
এক ধরনের না, আসলে অনেক অনেক রকমের অপরাধ করছি আর কি, অনেক রকমের।
ওকে, কোন অপরাধটা আপনার কাছে সবচেয়ে ছোট অপরাধ মনে হয়েছে শুনি।
আমার থেকে সব থেকে ছোট অপরাধ মনে হয়েছে, আমি নেশা জাতীয় দ্রব্য আমি আমাদের দেশে প্রবেশ করাইতাম,
দেশে বলতে
বাংলাদেশে,
মানে বর্ডার ক্রস করতেন?
হ্যাঁ, বর্ডার ক্রস করতাম।
হাউ ইজ ইট পসিবল? এটা কি পসিবল এত কিছু এত প্রোটেকশন সত্ত্বেও?
হ্যাঁ, পসিবল ছিল, কারণ এইটা আসলে ছোট ছোট ব্যাপার না, এগুলা অনেক সিরিয়াল মেনটেন করে করতে হয়। আমার পিছনে আরো অনেক অনেক মানুষ ছিল, তাদের জন্য বেসিক্যালি এটা পসিবল হয়েছে।
আচ্ছা, কিভাবে পসিবল হয়েছে না হয়েছে এত বড় ব্যাপারে আমরা যাব না, আমরা জানতে চাই যে আপনি সেই ব্যাপারটা নিয়ে অপরাধ বোধ আপনার মধ্যে এখন তৈরি হয়েছে এবং এই কারণে কি আপনি এই কাজটা এখন আর করেন না নাকি এখনো চলছে?
না, অপরাধ দিয়ে যখন নিজের কাছে বুঝতে পারছি যে এটা আমার অপরাধ হচ্ছে কিংবা অপরাধের সাথে সংযুক্ত, তখন থেকে এটা বাদ দিয়েছি।
আচ্ছা, আপনি যুক্ত হয়েছিলেন কিভাবে এত ভয়ানক একটা ব্যাপারে?
আমি খুব অল্প বয়স থেকে বাইক রাইড করতে পারতাম, বাইক রাইড আমার খুব পছন্দ ছিল।
আচ্ছা,
তো আমার নতুন নতুন বাইকের প্রতি আমি আসক্ত ছিলাম। তো আমার অনেক বড় ভাই ছিল যারা আমার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইত, আর আমি শুধু পছন্দ করতাম বাইক রাইড করতে, তো আমার কাছে বাইক দিত, আমি বাইক পেলেই খুশি। তো ওনারা কোন এক সময় আমার বলতো যে মন এই এই বাইকটা নিয়ে অন্য জায়গায় একটা রেখে আবার অন্য একটা বাইক নিয়ে আবার রিটার্ন আসার জন্য তাদের কাছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
তখন ওই বাইকের ভিতরে কি থাকতো কি থাকতো না এইগুলো আমি জানতাম না, কারণ ওইগুলো ভাবার মতন সময় কিংবা বুদ্ধি কিংবা ক্ষমতা আমার এইগুলো কিছু ছিল না।
ওকে, তারপর?
তারপর আমি ওই যখন আসতাম, তারপর আমার ভাইয়েরা কিছু কিছু টাকা দিত, 500, 1000, 2000 করে টাকা দিত।
আপনি তো একে একে আপনাকে তারা আপনার শখ মিটাতে দিচ্ছে, অর্থাৎ আপনাকে বাইক চালাতে দিচ্ছে, প্লাস আপনাকে টাকা পয়সাও দিচ্ছে, এটা আপনার কাছে অবাক লাগতো না যে আপনার প্রতি এত সহৃদয় কেন তারা? আপনার বয়সটা তখন কত ছিল আসলে?
তখন আমি ক্লাস 7 এ পড়তাম, 7 থেকে 8 এ উঠবো এই টাইমে।
একেবারেই বাচ্চা ছিলেন এবং আপনি বাইক চালাতে পারতেন তখন থেকেই, দ্যাটস ব্রিলিয়ান্ট। বাট আচ্ছা জি, যাই হোক, তারপরে তারপরে আপনি জানলেন কখন যে এখান থেকে আসলে ড্রাগ পাসিং করা হচ্ছে আপনার মাধ্যমে?
আমারে 7টা ডিবি পুলিশে বাইকে ডাবড়ায় ধরছিল, ধরার পরে আসলে তখন বুঝছি, যখন আমার ডিবি পুলিশে ধরছিল 1.5-2 ঘন্টা মানে পরে আমার ধরতে পারছিল, আসলে বাইকে তেল ফুরাই গেছিল।
আচ্ছা,
ওই তখন ধরছিল, তারপরে বুঝছি আর কি।
তার আগে পর্যন্ত আপনাকে তারা ধরতে পারেনি?
হ্যাঁ।
আচ্ছা, তো মানে আপনি পালাচ্ছিলেন কেন তাহলে? আপনি যদি নাই জানতেন যে ড্রাগস আছে তাহলে আপনি পালাচ্ছিলেন কেন?
আমি পালাইতেছিলাম, আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই, আমি আর ইন্ডিয়া থেকে আসতেছি।
আচ্ছা,
আমি খুব ছোট আর ওভার স্পিডে আসতেছি
এগুলো। ওকে ওকে, বুঝতে পেরেছি। তারপরে ডিবি পুলিশ ধরার পরে কি হলো, আপনার পুরো বাইক চেক হলো?
হ্যাঁ, বাইক চেক করছে, প্রথমে পেপার চাইছে, আমি তো বলছি যে আমার কাছে কোনো পেপার নাই, আমি ঘুরতে গেছিলাম এভাবে আসছি। তারপরে আমার পিছন থেকে একটা বাইক আসছিল, ওইটা চেক করার পরে আমার চেক করছিল, মানে ওইটা যদি চেক না করতো তাহলে আমি ধরা পড়তাম না।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
কিংবা আমি বুঝতেও পারতাম না।
বুঝতে পেরেছি। তারপরে তারপরে কি হলো ধরার পরে? আপনি আপনি ওখান থেকে তো মানে বেঁচে ফেরাটা খুব কষ্টকর ছিল, আপনার তো জেলে হাজতে থাকার কথা।
হ্যাঁ, আমার বয়স কম ছিল আর আমি সবকিছু বলে দিছিলাম, সবার নাম বলে দিছিলাম, কারণ আমি তো জানতাম না যে এর ভিতরে এরকম কিছু কিছু আছে।
তো এটা ছিল আপনার সবচেয়ে ছোট অপরাধ, এর চেয়ে বড় অপরাধ আপনি কি করেছেন? আমরা একটু সিরিয়ালি আসি যদি।
ও, এর থেকে বড় অপরাধ ছিল আমার দুঃসম্পর্কে একটা দুলা ভাই। আমাদের মানে আমাদের ওইখানে তখন R15 কেউ কিনে না, মানে এই ধরনের একটা টাইম।
ওকে,
তো ওনার এরকম একটা দামি বাইক ছিল, R15 ছিল ওনার।
আচ্ছা আচ্ছা,
তো আমার ওই বাইকটা নিয়ে যখন আমাদের মানে ওনাদের শ্বশুর বাড়ি বেড়াইতে আসতো, তখন সব থেকে বেশি আমার সাথে মিশত।
আচ্ছা,
তো আমি বাইক নিয়ে ঘুরতাম ফিরতাম, উনি আবার মাঝে মাঝে ইন্ডিয়ায় যাইতো, মানে লিগাল ভাবেই যাইতো। আমি আমার কাজিন থেকেও শুনছি কোন একটা ব্যবসা ট্যাবসা করতো এরকম। তো এই করতে করতে কোন একদিন আমি তখন আম্মুর ফোন ইউজ করতাম, আমার ফোন ছিল না।
আচ্ছা,
তো কোন একদিন আম্মুরে ফোন দিছে, দিয়ে বলছে আমারে ওনার সাথে দেখা করতে। তো আমি দেখা করতে গেলাম, গেলে বলতেছে মানে ওনার একটা পরিচিত কোন একটা মহিলা বিদেশে যাবে কিংবা কোন একটা জব করবে, এর জন্য উনি হচ্ছে সাহায্য করবে, তার জন্য নাকি ওই মহিলাটাকে ইন্ডিয়ার বর্ডারের জায়গায় দিয়ে আসতে হবে।
ওকে, এই দায়িত্ব আপনাকে দিতে চাচ্ছে সে?
হ্যাঁ।
আচ্ছা,
মানে আমাদের জেলার ভিতরে সবাই জানতো, সবাই মানে এক নামে যদি বাইকের কোন রাইডার থাকতো তাহলে এক নামে আমি ছিলাম, এরকম চিন্তা আর কি সবাই।
মানে যেহেতু আপনি আপনার নাম প্রকাশ করতে চাচ্ছেন না, এই জন্য বলতে পারছেন না, বাট কোন একটা নামে আপনার নামেই আপনাকে আপনার এলাকা সবাই চেনে যে আপনি খুব ভালো একজন বাইক রাইডার।
হ্যাঁ, এরকম চিন্তা।
আচ্ছা,
তারপর আমি বললাম আচ্ছা দুলাভাই ঠিক আছে, আমার যদি আপনি ঠান্ডা খাওয়ান তাইলে আমি দিয়ে আসতে পারি, আর বাইক আমার কাছে তিন দিনের জন্য দিতে হবে, আমার কাছে তিন চার দিন বাইক থাকবে তাইলে আমি আপনার হেল্প করতে পারি, আর তাহলে করবো না।
আচ্ছা,
তারপরে তারপরে মনে হয় এক সপ্তাহ কিংবা আট নয় দিন পরে হবে আমারে দেখা করতে বলছিল, দেখা করলাম। তখন দুপুর আড়াইটা তিনটা বাজে, দেখা করার পরে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম।
আচ্ছা,
আমি দুলাভাই আর দুলাভাইয়ের সাথে যে আসছিল আমি ওনাকে চিনি না, ইভেন আমি ওনার নামটাও জিজ্ঞেস করিনি তখন।
আচ্ছা,
তো লাঞ্চ শেষ করার পরে আমারে বলল যে আজকে তো আর যাইতে পারবি না, কালকে সকাল চারটা বাজে বের হবি তুই বাইক দিয়ে।
ভোরে চারটায়?
হ্যাঁ, সকাল চারটা বাজে।
আচ্ছা, আপনার কাছে কোন রকম কোন সন্দেহ হয়নি তখন যে ব্যাপারটা কি হচ্ছে? আপনার মামা, যেই সরি মামা না তো দুলাভাই, যার কাছে আপনি গিয়েছিলেন, তো উনি নিজেও তো একজন বাইকার, উনিও তো বাইক চালাতে পারে, ওনার নিজস্ব R15 ছিল,
উনি আমারে বিভিন্ন ধরনের কল দেখাইছে যে এইদিকে যাইতে হবে ওইদিকে যাইতে হবে, এই ধরনের বিভিন্ন কাজ দেখাইছিল।
আচ্ছা,
আর আমি আসলে তখন এগুলো ভাবতাম না, এগুলো চিন্তার ভিতরে ছিল না আমার।
আচ্ছা,
তাইলে তো আমি তখনই বুঝতে পারতাম যে না আমি কোন অপরাধের সাথে সংযুক্ত
নয়। তাহলে আপনি 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 কষ্ট করে একটু যদি আপনি একদম লাইনে আসতেন, একদম জায়গা মতন আসতেন, আসলে ঘটনাটা কি ঘটেছিল, আপনাকে দিয়ে আসলে কি করানো হয়েছিল?
ওই তো ওই মেয়েটারে বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় পাচার করা হয়েছিল।
আপনাকে দিয়ে পাচার করানো হয়েছে এবং আপনি জানতেন না যে আপনাকে দিয়ে এটা করানো হচ্ছে?
হ্যাঁ, আমি জানতাম না।
মাই গুডনেস। আচ্ছা, এই অপরাধটা মানে এটা কি আপনার কি এটার কারণে পরে আরো এভাবে করতে হয়?
না, ওর পরে করি নাই, কারণ ওর দুই বছর পরে উনি আবার রিটার্ন আসছিল, যে কোনো ওয়ে তো উনি দেশে ফিরে আসছিল
ওই মহিলাটাই। আচ্ছা,
হ্যাঁ,
আসার পর
তারপরে ওই যে আমার যে দুলাভাই ছিল উনি চার বছর পর্যন্ত জেল কাটছে, তারপরে 3,00,000 টাকা জরিমানা দিছে, এরকম ছিল আর কি, এরকম অনেক ঝামেলা হয়েছিল। আমি জানতাম না এগুলো, মানে উনি যখন রিটার্ন আসে আমাদের মানে মানে খবর নিতে 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 যে কোনো ওয়েতে উনি আমার আব্বুর কাছে যে বলছে এই ব্যাপার।
আচ্ছা, বুঝতে পেরেছি,
তখন বুঝতে পারি যে আসলে ব্যাপারটা এরকম হয়েছিল।
মানে প্রচন্ড ভাগ্যক্রমে আপনি দুইবার বেঁচে গিয়েছেন। এরপরেও কি আপনার জীবনে এমন কোন অপরাধ ছিল যেটা আপনি জেনে শুনে বুঝেই করেছিলেন?
এরপর থেকে নর্মালি ওই রকম চেষ্টা করি সবসময় নিজের অপরাধ থেকে দূরে রাখার জন্য, তারপরেও সামহাও মাঝে মাঝে করে ফেলি, আসলে চেষ্টা করতেছি নিজের বদলানোর জন্য, ভালোভাবে জীবনযাপন করার জন্য।
তারপরে আপনি কি নিজের সাথে সত্যি কথা বলছেন? আপনি সত্যি করে বলুন তো যে আপনি যে দুটো অপরাধের কথা বলেছেন সে দুটোর একটা অপরাধও আপনি ইচ্ছাকৃত ভাবে করেননি, প্রত্যেকটাই আপনাকে দিয়ে কোনোভাবে করানো হয়েছে, একদম সত্যি করে বলুন নিজের সাথে সব থেকে, আপনি নিজে কি সত্যি কোনো অপরাধ করেননি জেনে বুঝে শুনে?
আমি অপরাধ করছি, হ্যাঁ আমি অপরাধ করছি, জেনে করি আর না জেনে করছি, আমার দ্বারা অপরাধ হয়েছে মানে তো আমি অপরাধী
না। জেনে করা আর না জেনে করার মধ্যে অনেক বড় তফাত আছে,
আমি জানি না।
আপনি না জানলেও আপনাকে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, যখন আপনি জানেন যে এই কাজটা করা আমার ঠিক না। হ্যাঁ, আপনি যদি জানতেন, আপনার সেই দুলাভাই যদি আপনাকে ডাক দিয়ে বলতো যে এই শোন আমার জন্য কষ্ট করে একটা নারী পাচার করে দে, তাহলে কি আপনি কাজটা করতেন?
না, করতাম না।
যদি আপনাকে ওই বড় ভাইরা বলতো যে এই শোন তুই একটু বাইক চালাচালি কর, এর মাঝখানে আমাদের জন্য একটু ফ্যান্সিটি আনা নেওয়া কর, আপনি কি করতেন?
না, এটাও করতাম না।
তার মানে একটা অপরাধও কিন্তু আপনার আসলে অপরাধের মধ্যে পড়ছে না, অপরাধ তখন হয় যখন আপনি জেনে বুঝে কাজটা করেন, ঠিক না?
হ্যাঁ, তার মানে কি আমি অপরাধী না
বলা যায়? আপনাকে কিন্তু অপরাধী ঠিক বলা যাচ্ছে না, কারণ একটা অপরাধও আপনি নিজের ইচ্ছায় সম্পূর্ণ হুশে করেননি, প্রত্যেকটা জিনিসই আপনাকে টেকনিক্যালি করিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, তবে হ্যাঁ, বোকামি বা প্রশ্ন না করাটা বা একটা জিনিস সঠিকভাবে জেনে না নেওয়াটা যদি অপরাধ হয় তাহলে আপনি অপরাধী বলা যায়।
হ্যাঁ,
সো আমার মনে হয় আপনি যথেষ্ট পরিমাণে আপনার যেই ফিলিংস, যদি আপনি গিলটি ফিল করে থাকেন যে এই কাজগুলো আমি করেছি, সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন। কারণ হচ্ছে একটা অপরাধ আপনি আসলে সত্যি সত্যি কথা বলতে আপনি ইচ্ছাকৃত ভাবে করেননি, সবগুলোই আপনার নিজের অজান্তে করা অপরাধ ছিল, তাই না? অপরাধজনক কাজ ছিল, কিন্তু আপনি নিজের ইচ্ছায় করেননি বা আপনি নিজে প্ল্যান করেননি, রাইট?
হ্যাঁ এইরকম, কিন্তু আমি জানতাম ওই ভাইয়েরা নেশা করত।
হ্যাঁ সেটা আপনি জানতেন, কিন্তু বাইকের লোভে সেটা আপনি ভুলে গিয়েছিলেন বা ভুলে যাওয়ার ভান করেছিলেন। তো এই ধরনের ছোট ছোট ভুল আমরা অনেকেই করে থাকি, কিন্তু এই ছোটগুলো ভুলগুলোর মাসুল যে বড় ভাইরা বা দুলা ভাইরা এভাবে নিতে পারে সেটা আমাদের জানা ছিল না। জেনে ভালো লাগলো, এখন থেকে যাতে হুট করে এই ধরনের লোভে কেউ পড়ে না যায় সেটার জন্য আপনি অনেক বড় একটা উপকার হয়ে দাঁড়াবেন সেই ধরনের কোনো মানুষের জন্য যারা এই ধরনের লোভে পড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য। অলরাইট, সো দ্যাট ওয়াজ সামওয়ান উইথ আস, যে আমাদের সাথে আজকে কথা বলেছে, তার ধারণা ছিল সে একজন অপরাধী। আপনারা যদি এরকম কোন ধারণা থেকে থাকে আপনিও আমার সাথে কথা বলার চেষ্টা করতে পারেন। এরপরেও আমরা আরো একটা ফোন কল নেব, তবে ফোন কলটা নেওয়ার আগে যেই গানটা আমরা শুনতে শুরু করেছিলাম সেই গানটা অবশ্যই শেষ করে তারপরে আমরা ফোন কলে যাব। গানের পরে ছোট্ট একটা বিরতি আছে, বিরতির পরে আপনার সাথে আমি আছি, আর আছে রয়্যাল জায়গা ড্রয়িং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
আমি ডানার দলে আছি, আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি, তুমিও থাকো বন্ধু রে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস, তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
আমরা আরো একবার চলে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে। আর এই মুহূর্তে আমাদের সাথে একজন কলার আছে যিনি তার নাম প্রকাশ করতে ইচ্ছুক নন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি বলেন।
জি, আমি আপনি আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করেছেন এবং সেখানেও আপনি আপনার নামটা আপনি লুকিয়ে রেখেছেন, বাট আপনি বলতে চাচ্ছিলেন কোন একটা অপরাধ বোধের কথা, যে অপরাধ বোধ আপনার মধ্যে কাজ করে কিন্তু আপনি প্রকাশ করতে পারছেন না। আমরা কি জানতে পারি আপনার সেই অপরাধ বোধটা কেন হয়?
জি, আসলে প্রথম থেকে শুরু করব
প্লিজ
আমি আমার একটু পার্সোনাল রিজনের কারণে একটা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকি আমার একটা ফ্রেন্ডের সাথে পড়ালেখা এবং জবের কারণে
আচ্ছা
দ্যাটস ওয়াই আমাদের পাশের বিল্ডিং এ একটা ফ্যামিলি থাকে হাজবেন্ড ওয়াইফ টু ডটার তো রাতের বেলা একটু একটু বেশি জাগার অভ্যাস আছে আমার দিতে থাকি আমার ফ্যান পরে অন্যান্য বিভিন্ন কারণে আমাদের একটু কাজ থাকে আমরা দিকে থাকি তো আমরা রাতের বেলা অনেক ধরনের ভয়েস আওয়াজ শুনতাম বিভিন্ন ধরনের চিল্লানোর আওয়াজ
চিৎকার চেঁচামেচি শুনতেন মানে সেটা কি তীব্র রকম চিৎকার ব্যথা পাওয়া চিৎকার নাকি ঝগড়াঝাটি হচ্ছে কোনো ঘরের ভিতরে
রেহান মুখ দাবানো মানে মুখে হাত দিয়ে রাখলে যেভাবে চিৎকার মানুষ দিতে চায় দিতে পারে না এরকম চিৎকার আপনাকে যদি আমি মুখ চেপে ধরি আপনি যেভাবে চিৎকার দিতে চাইবেন সেরকম
চিৎকার
একদম পাশাপাশি থাকতো তো তাই একদম ক্লিয়ারলি মোটামুটি ক্লিয়ারলি শোনা যেত
সকালে
নারী কণ্ঠ ইয়াস
ওকে তারপর
তারপর এরকম অনেকদিন হতো আমরা ভাবতাম হয়তো ওখানে দুইটা মেয়ে আছে ওদের একটু প্রেশারাইজ করে মেয়েদের পড়ালেখার জন্য মা বাবা আমরা কখনো কান্দিনি
দিতে
যাইও নি বাট যখন ঘটনাটা তীব্র হতে থাকলো এক মাস দুই মাস তিন মাস তো আমরা একটু ওয়ারিড ছিলাম যে আল্লাহ আমরা এমন একটা পরিস্থিতিতে থাকি ওদের কথা চিন্তা হয়নি আমার নিজের দলের কথাই চিন্তা করছিলাম
এত
তো একদিন হঠাৎ আমি পাশের ভাবির সাথে কথা বললাম যে ভাবি আপনাদের ভয়েস থেকে তো এখানে আওয়াজ হয় তো ও তখন কিছু বলেনি বললো যে মানে ওরা পরে পড়তে পড়তে কান্না করে যেটা একদম বেসলেস ছিল যে ওরা পড়তে পড়তে কান্না করলে এভাবে আওয়াজ আমি হ্যাঁ তো একদিন আমি দেখলাম যে লুকিং গ্লাস দিয়ে যে একটা মানুষ আসছে
সরি আমি একটু মাঝখানে থামাই আপনার কি রেডিওর ভলিউম কোন কারণে সাউন্ড বাড়ানো তাহলে একটু কমিয়ে নিতে হবে
আমার রেডিও অনই নাই
কিন্তু আমি শব্দ শুনতে পাচ্ছি আশেপাশে কোন একটা কিছু শব্দ হচ্ছে যেটার কারণে হয়তো আপনার অনেক কথা আমার শ্রোতারা বুঝতে পারবে না আমি পারলেও
নো আমার পাশে কোন ধরনের কোনো ভয়েস নেই ভাইয়া
ওকে আচ্ছা যাই হোক কোনো সমস্যা নেই আপনি বলেন
জি এরপর আমার একবার দেখলাম যে লুকিং গ্লাসে যে অনেক অনেক বড় বড় মানুষ কতগুলো এসেছে আমাদের পাশের বাসে তো বুঝতে পারিনি আমি ভাবছি হয়তো ফ্রেন্ড হবে বাট ওই দিন রাতে ভয়েস গুলো আরো বেশি তীব্র ছিল ওই দিন রাতের বেলায়
আচ্ছা
চিৎকারটা অতিরিক্ত পরিমাণে ছিল
এবং আপনি বলছেন ভয়েস গুলো অর্থাৎ কোন একজন ভিকটিম না ভেতরে অনেকেই ভিকটিম আছে
ভিকটিম দুই ধরনের ভয়েস শুনতেছিলাম আমি দুই ধরনের মেয়েদের ভয়েস
আচ্ছা ওকে ওকে
দুইটা মেয়ে ছিল আমি বললাম তো প্রথমে এরপর আমি এরপরের দিন আমি বাসায় গেলাম বাসায় গিয়ে ভাবিকে বললাম যে ভাবি আপনাদের বাড়িতে তো সাউন্ড আসতেছে বাসা থেকে এটা কেন ওরা বললো যে না না তেমন কিছু না কিন্তু আমায় আমি আমার ফ্রেন্ড কিছু একটা ভাবছি যে হ্যাঁ এখানে কিছু একটা হচ্ছে যেটা নর্মাল না পরবর্তীতে মেয়েগুলা যেদিন স্কুলে যায় সেদিন আমি ওদেরকে ধরি যে তোমাদের সাথে কি হচ্ছে বলো ওরা তো বলার সাহসই পাইনি টোটালি ওদেরকে দেখে বোঝাচ্ছিল কেন কিছু হচ্ছে ওরা দেখতেন আর ওদের হাব ভাব দেখে বোঝাচ্ছিল ওদের সাথে কিছু খারাপ হয়েছিল
আচ্ছা
তো তখন আমি ওদেরকে কিছু বলিনি বিকজ এম্বারাসড হবে কয়েকদিন পর ভাইয়া আমি জানতে পারি যে বিকজ একটা মেয়ে 14 বছরের ছিল আরেকটা 19-20 এর মতো হবে মানে কলেজ ভার্সিটিতে পড়ে একটা স্কুলে পড়ে তো যেটা স্কুলে পড়ে 14 বছরের মেয়েটা আমি নাম নিতে যাচ্ছি না
প্লিজ
ওর জানতে পারলাম আশেপাশে পারিপার্শ্বিকত দিক থেকে দেখতে পারলাম মেয়েটা প্রেগনেন্ট
14 বছর বয়সের মেয়েটা প্রেগনেন্ট আচ্ছা এইটা কিভাবে প্রকাশিত হলো বাইরে আসলো কিভাবে জিনিসটা
আমি কোনোভাবে খবরটা পাইছিলাম একভাবে কোনো মতে ওরা যে কথাবার্তা বলতো না যে তুমি এখানে কি করবা বাচ্চা একটা নিয়ে থাকো মানে বিভিন্ন ভাবে শুনে গেছিলাম আমি আসলে
ওকে প্রথমে আমি আপনাকে একটু সাবধান করতে চাই যে আপনি কি এখনো ওই বাড়িটাতেই থাকেন
জি
সেক্ষেত্রে আরেকটু আস্তে কথা বলবেন যে বাড়ি থেকে পাশের বাড়ির দাবানো চিৎকার শোনা যায় আপনার কথা শুনতে পাওয়াটা যথেষ্ট স্বাভাবিক তো আরেকটু আস্তে কথা বলেন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ তারপরে বলুন
ওকে থ্যাংক ইউ সো মাচ এরপর আমি তো অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল প্রথমে ভাবি হয়তো না মেয়েটার রিলেশনশিপ ছিল দ্যাটস ওয়াই ব্লা 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 বাট পরবর্তীতে ভাবি না এই মেয়ে তো এরকম মেয়ে নয় তারপর আমি আজ করতে পারলাম যে এখানে কিছু একটা আছে পরবর্তীতে আমি ওখানে খবর পেলাম আমাদের যে বাড়িওয়ালা তাদের থেকে খবর পেলাম যে এখানে যে ওনাদের আঙ্কেলটা আছে ওদেরকে দিয়ে বিজনেস করায়
প্রস্টিটিউশন দেহ ব্যবসা যেটা সেটা জোরপূর্বক ভাবে দুজনকে দিয়ে করানো হচ্ছে
জি আমি এই ওয়ার্ডটা নিতে যাচ্ছিলাম না আপনি নিয়ে নিয়েছেন থ্যাংক ইউ
না এই ওয়ার্ডটা আমাদেরকে নিতে হবে এই ওয়ার্ডটা যদি কেউ ব্যবহার করতে পারে এই ওয়ার্ডটা দিয়ে যদি কেউ টাকা কামাতে পারে এই ওয়ার্ডটা দিয়ে যদি দুটো মেয়ের দেহকে আস্তে আস্তে মেরে তাদের আত্মাকে খুন করা যেতে পারে সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার করলে খুব একটা সমস্যা হওয়ার কথা না হোয়াট ইউ থিঙ্ক
আমি তো কি বলবো আমার
অভ্যাস আপনি নিজে অপরাধী কেন মনে করছেন নিজেকে কারণ আপনি মেয়ে দুটোকে বাঁচাতে পারছেন না
জি জি প্রতিনিয়ত আমার চোখের সামনে এগুলো হচ্ছে আর আমি তাকিয়ে তাকিয়ে
আচ্ছা আমি আপনাকে খুব ইনডাইরেক্টলি কিছু প্রশ্ন করব আপনি আমাকে উত্তরগুলো দেবেন হ্যাঁ প্রথমত আমি বলতে চাই যে সেখানে কি লোকজনের রেগুলার যাওয়া আসা আছে ওই ফ্ল্যাটে
রেগুলার বলতে সপ্তাহে একবার কখনো দুই সপ্তাহে একবার আসলে এভাবে দেখা হয় না ভয় লাগে আমাদের নিজের
খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক
দুজনই মেয়ে
হ্যাঁ
উই আর ইন্ডিপেন্ডেন্ট বাট আমাদের ভয় লাগে না আসলে আসলে আমাদের আমি ভাবি যে যদি কিছু হয় কি বা হবে মেরে দিবে রেপ হবে সে কিছু তো হবে না তাই না আল্লাহর কাছে চলে যাবো আমাদের তেমনি ভয় হয় না
আমার খুব কষ্ট লাগছে যে আমার আমার একটা মা এভাবে চিন্তা করে যে সে হয়তো ধর্ষণ হয়ে যেতেই পারে তার কাছে এটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না তো
আসলে এটাই স্বাভাবিক না
যাই হোক আমি আমি আসলে জানি না এই ধরনের অপরাধ কিভাবে বন্ধ করতে হয় আপনার অপরাধ বোধ যেটা আপনি অনুভব করছেন সেটাও খুবই 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 স্বাভাবিক অনুভব করাটা তবে এতটুকু আপনার কাছ থেকে জানতে চাই যে এলাকাটা কি ঢাকা শহরের মধ্যে চিটাগাঙে চিটাগাঙে নিশ্চয়ই আরো এমন অনেক এলাকা আছে যেখানে এই ধরনের কিছু হয় না আছে না
অবশ্যই আছে
আমি বলবো আপনাদের দুজনের প্রথম চেষ্টা হবে ওই বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও বাড়ি নেওয়া সেটা যদি আপনাদের কষ্ট একটু বেশি করতে হয় যদি মানে ছোট্ট একটা রুমে থাকতে হয় যদি দুজনের একসাথে থাকতে হয় যদি ভাড়া একটু বেশি লাগে দুই দিন না খেয়ে থাকতে হয় তাও কি এটা করা যায়
আপাতত এক দুই বছর পর্যন্ত নট পসিবল এট অল
প্লিজ আপনারা এই ভুলটা করবেন না আমি আপনাকে একটা কথা বলি যদি এই ধরনের ব্যাপারগুলো যখন জানাজানি হয়ে যায় তখন কিন্তু যখন পুলিশ আসবে বা প্রশাসনের কেউ এখানে ইনভলভ হবে তখন আপনাদের সবাইকে ওই বিজনেসের আন্ডারেই ধরা হবে কখনো কেউ বিশ্বাস করবেন না যে পাশের বাসার দুটো মেয়ে যারা আলাদাভাবে একা থাকে তারা এই ব্যবসার সাথে সংযুক্ত নয় এটা কেউ বিশ্বাস করবে না
তারা তো আমাদেরকে সবচেয়ে বড় দেখে আমাদেরকেই আগে ধরে নিয়ে যাবে আমি জানি আগে থেকে
তাহলে আপনারা কেন সেই বাসাটা ছাড়ছেন না
আমরা মেয়ে আমাদেরকে কে বাসা দিবে
আর কোথাও আপনারা বাসা খুঁজে পাচ্ছেন না
ভাইয়া এবার দেখেন হোস্টেলের সিকিউরিটির অভাব এজন্য একটা
এন্ড ইউ থিংক ইউ আর সিকিউরড ওভার দেয়ার
নো
তাহলে
এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এখানে সিকিউরড না
কিন্তু হোস্টেলে তো অ্যাটলিস্ট এর চেয়ে বেশি সিকিউরিটি থাকবে আমার মনে হয়
সিকিউর দেখেন ভাইয়া হোস্টেলে থাকার তো চেষ্টা করছিলাম কিন্তু ওখানে থাকতে পারছি না কোন একটা রিজনের কারণে আমার পার্সোনাল রিজনের কারণে আমি ওখানে থাকতে পারছি না দ্যাটস ওয়াই আমাকে দূরে কোথাও একটা জায়গায় বাসা নিতে হয়েছে
আমি আমি সব বুঝতে পারছি কিন্তু আমার মনে হয় ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনের বের হয়ে আসা উচিত ওখান থেকে কারণ তুমি বুঝতে পারছো না এই ধরনের যে সংগঠনগুলো আছে তারা যখন প্রয়োজন পড়ে মানুষ মারা থেকে শুরু করে অন্য ব্যাপার খুন করে রেখে দেওয়া ওই যে বললা তার কাছে চলে যাবো সৃষ্টিকর্তার কাছে চলে যাবো দ্যাটস ডিফারেন্ট কেস টোটালি ডিফারেন্ট কেস কিন্তু তোমাদের দুজনকে যদি এই মেয়ে দুটোকে কোথা থেকে নিয়ে এসেছে তুমি জানো না তো তোমাদের মতন দুজনকে যদি রাজশাহীর কোথাও এভাবে রেখে দেওয়া হয় তখন যদি আরেকটা মেয়ে আমাকে ফোন করে বলে যে আমার আরো দুটা মাকে ওখানে ব্যবহার করা হচ্ছে প্রস্টিটিউটের মতন পতিতার মতন জোরপূর্বক তখন আমি কি জবাব দিব তাকে
আসলে সিচুয়েশনটা যত তুমি ইজি ভাবছো এতটা ইজি না একটা ঘর থেকে চলে যাওয়া
আমি ইজি ভাবছি না ডার্লিং আই এম টেলিং ইউ টু ডু দ্য রাইট থিং যেটা অনেক কঠিন যেটা অলমোস্ট অসম্ভব সেটাই আমি করতে বলছি যে অন্য সবগুলো কষ্ট করো
আমি খালি আমার কথা ভাববো ওই দুই মিনিটের কথা ভাববো না
তুমি ওখান থেকে যদি না যাও তাহলে তো তুমি তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারবে না তারা তোমার পাশের বাসায় থাকে তুমি বলা মাত্র তারা তোমার উপরে এফেক্ট করবে তুমি আগে সেই জায়গা থেকে যাবে তুমি সেফ জায়গায় থাকবে তারপরে না তুমি আরেকজনকে বাঁচাবে আগে তো তোমাকে সেফ হতে হবে If you are not safe, how can you save someone?
এখন তুমি কি মনে করো যে আমি কি ট্রাই করি নাই এখান থেকে বের হওয়া পারতেছি না তো আমরা দুই বছরের জন্য এখানে ফিক্সে আটকা পড়ে আছি
Okay, I have technical issues. রাত 12টা বেজে যাচ্ছে আমার আজকের মতন আর কথা বলার কোনো সময় নেই তবে আমি আবারও শেষবারের মতন বলতে চাই কষ্ট হোক তারপরেও এই কষ্ট থেকে বের হও না হলে ওই দুটো মেয়েকেও বাঁচাতে পারবো না আমরা সম্ভব হবে না তোমাকে আগে বাঁচতে হবে তোমাদেরকে আগে বাঁচতে হবে প্লিজ টেক কেয়ার আমি জাস্ট এতটুকু জানি তোমাদেরকে ওখান থেকে সরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করো প্লিজ তারপরে বাকি কথা অবশ্যই পরে হবে প্লিজ স্টে টিউন শুনতে থাকো হয়তো এই কথার মাঝখানে অনেক রকম কথা বের হয়ে আসবে অনেক অনেক আমাদের শ্রোতা আছে চিটাগাং থেকে যারা হয়তো আমাদেরকে বুদ্ধি দিতে পারবে সো প্লিজ স্টে টিউন আজকের মতন আমি রাখছি আই এম সো সরি আমাকে হুট করে রেখে দিতে হচ্ছে লিসনার্স আমার একদমই সময় নেই এখনই আমাদেরকে ব্রেকটা নিতে হবে ব্রেকের পরে আবার ফেরত আসছি একটা গান শুনবো গানের পরে বিরতির পরে গান তারপরে আপনাদের সাথে কথা হবে স্টে টিউন উইথ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo Recharge Yourself Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo Recharge Yourself
Sada Moila Rungila Pale Aula Batash Hele Sada Moila রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে আর কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরণ শুধুই জলের সন্তরণ সত্য ফোটা কুড়ির মধ্যে ভ্রমর গান তোলে সত্য ফোটা কুড়ির মধ্যে ভ্রমর গান তোলে সাদা মজা এক কুকুরটা ভিতরে শিং মাছ জঙ্গলা ভরা ক্ষেতের ভিতর নির্বিবাদে নারীর সঙ্গে মিলল যখন নহুড়াইয়া নৌকা গেল বাতাসে সরসর কালো জলের নোংরা সবই মিলাই দেহের ভুল শাস্ত্রে তবু সব কলমি ছড়ায় কালো ফুল জীবন শাস্তে মন্ত তোলে ভ্রমর গুঞ্জন জীবন ফুলে থাকে যদি সাদায় ভরে মন গায়ের ময়লা রঙ্গিলা জামা মুক্তি গন্ধ গোলাপ গায়ের ময়লা রঙ্গিলা জামা মুক্তি গন্ধ গোলাপ সন্তরণ শুধুই হাতির সন্তরণ ধনির আমার কারো পেটে গন্ধ ভরা গোলাপ ধনির আমার কারো পেটে গন্ধ ভরা গোলাপ বাসি ভাতে পান্তা দিলে মনের সন্তরণ শুধুই মনের সন্তরণ রঙ্গিলা পালে মাটি সাবান খাতি যেতাম ভিতরে তোটি আহাম প্যাকেট ভরা সাবান জুড়ে
জলে যায় না কোন দেহের সন্তান, নদীর জলে ধুয়ে দিল দেহের যত পাপ, শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল বায়ে, জীবন নদী আঁকা বাঁকা তার ভিতরে নাই, নর নারীর হাড়ি পাতিলে তোমার সংসার, মিলন কি হয় সাগরে দেশে আরেকবার, সাদা ময়লা রঙ্গিলা পাতে আউলা বাতাস খেলে, আরে সাদা ময়লা রঙ্গিলা পাতে আউলা বাতাস খেলে, কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরণ, শুধু জলের সন্তরণ, সাদা ময়লা রঙ্গিলা পালে
Tiger Twig presents Jaha Bolibo Shutta Bolibo Recharge Yourself.
চলে আসলাম আবারও রাত বারোটার পরে, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর চলছে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। সাথে আমি রেহান রসুল আছি এবং থাকব রাত একটা পর্যন্ত। এর মাঝখানে আপনাদের কিছু কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে ডিয়ার লিসনার্স, উইন্টার শেষ মানে সুখের দিনও শেষ, আবারও সেই গরম সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন, বাট আই হ্যাভ নো প্রবলেম নো টেনশন, সামারেও আমি থাকব পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা, আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক, ট্রাস্ট মি অরেঞ্জিতে আসলেই রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই রিয়েল অরেঞ্জ অ্যান্ড পাল্পের রিফ্রেশিং টেস্ট আপনি পাবেন আর এক্সপিরিয়েন্স করতে পারবেন পালপি ফুর্তি, বিকজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। নাও লেটস গেট ব্যাক টু দ্য রিয়েল শো, যাহা বলিব সত্য বলিব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রসেস যাহা বলিব সত্য বলিব। কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলছিলাম যে তার নাম প্রকাশ করেনি, কিন্তু চিটাগাং থেকে আমাদের শ্রোতা বন্ধুরা থেমে থাকেনি, তারা কিন্তু আমাদেরকে SMS করেছে। যেমন আমাদেরকে SMS করেছে অ্যানি, লিখেছে চিটাগাং থেকে যে যেই হোস্টেলে থাকি অনেক হেল্পফুল, সো এরকম অনেক হোস্টেল আছে যেখানে অনেক সিকিউর, জাস্ট খোঁজ খবরটা প্রপারলি নিতে হবে। ওয়েল অ্যানি, আমি তোমাকে বলবো যে তুমি দয়া করে তোমায় এর ধরনের পরিচিত কোনো হোস্টেল যদি থাকে এবং সেই হোস্টেলগুলোর ফোন নাম্বার যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি দয়া করে যদি সেই হোস্টেল এবং হোস্টেলের ফোন নাম্বার আমাদেরকে পাঠাও, তাহলে আমরা সেটা অনুষ্ঠানে প্রচার করি এবং সেই মেয়েগুলোকে সেভাবে আমরা সাহায্য করতে পারি। কারণ বুঝতে হবে, তারা যদি ওখানে থাকে তাহলে তারা যেই স্টেপ নেবে সেটার জন্য তারাই সবার আগে ধরা খাবে, প্রথমে অপরাধীদের কাছে ধরা খাবে এবং তারপরে প্রশাসনের কাছে ধরা খাবে, সো তাদেরকে সেখান থেকে বের হয়ে এসে তারপরে ঘটনাটা ঘটাতে হবে, তার আগে কিন্তু আমরা কিছুই করতে পারছি না। চিটাগাং থেকে আরো একজন বিনা নাম ছাড়াই একটা SMS করেছে, চিটাগাং কর্নেল হাট লিখছে যে কর্নেল হাট নামক জায়গায় মেয়েদের দিয়ে এমন একটা কাজ করানো হয় যেটা আমি পার্সোনালি জানি, মেইন টাউনে এরকম কাজ হয় সেটা পুলিশ জানে বুঝে কিছুই করছে না, জেনে বুঝে যেহেতু কিছু করছে না তাই আমাদেরকেই করতে হবে, হয়তো আপনি ভাবছেন জেনে বুঝে কিছু করছে না কিন্তু আসলে হয়তো তারা জানছেও না বুঝছেও না, সো আমরা আসলে ক্লিয়ারলি জানি না তারা জানছে বুঝছে। যাই হোক, এরকম যদি আরো কেউ সাজেশন দিতে চান যে কোনো খান থেকে, তাহলে দয়া করে তাদেরকে বলবো সাজেশন জানান আমাদেরকে, আপনার মোবাইলের মেসেজ অপশনে যান, টাইপ করুন ABC স্পেস দিয়ে লিখুন, আপনি যদি অপরাধী হন তাহলে আপনার অপরাধগুলো লিখুন এবং লিখে পাঠিয়ে দিন 2221 এই নম্বরে। এই SMS প্যানেলটা রাত একটা পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র আপনাদের জন্যই, আর আপনি চাইলে ফেসবুকে আসতে পারেন, যেখান থেকে আমি এখন একটা রিফ্রেশ দেবার পরে কতগুলো শেয়ার পড়বো, যেখানে দেখবো আমি শেয়ারে কি লেখা আছে, যদি ভ্যালিড কিছু লেখা থাকে পড়বো, আদারওয়াইজ শুধুমাত্র নামগুলো পড়ে দেবো। আমি জানি না আপনারা কমেন্টে অনেকে অনেক কিছু লিখেছেন কিনা, আমি চেষ্টা করব সময় যদি হয় তাহলে অবশ্যই কমেন্টসটাও পড়ার। ফেসবুকে আমার সাথে কতগুলো শেয়ার আছে তার আগে অবশ্য আমাকে একটু দেখতে হবে, রিফ্রেশটা মাত্র দিয়েছি এবং কাজ করছে 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 চলে এসেছে 47 শেয়ার। আমি একটু আগে শেয়ারগুলো পড়ি, শেয়ারে আমার সাথে আছে আসিফ আল আকাশ, আছে নিলয় নীলা, আছে ফারজানা ইসলাম ঝরা, রিয়েল বয় মাহবুবুর, মাহবুবুর না মাহাবুর, তারপর আছে MD আজাদ হোসেন, আসিফ আল আকাশকে আরো একবার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তানভীর রহমান রনিকে লিখছে আছি সত্যের সন্ধানে, সত্যের সন্ধানে, গুড গুড ট্রাই, মাহাদি জামান সুফল আছে আমাদের সাথে, আছে তানজিলা আজাদ রাকা আছে আমাদের সাথে, এমডি শরীফুল আছে আমাদের সাথে, রফসানা সঞ্জিতা লিখছে যে রেহান জানো কিছু কিছু স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার আছে যারা এক্সামের মার্কস তাদের কাছে প্রাইভেট না পড়লে দেয় না, সবাই বলে পাবলিক পরীক্ষায় নাম্বার পেলেই হলো, ক্লাসের নাম্বার দিয়ে কি হবে, কিন্তু এটা কেমন প্রথা একটু বলবে? আসলে এটা কেমন প্রথা আমি কিভাবে বলবো, এটা প্রথমে স্টুডেন্টদেরকে বুঝতে হবে যে নাম্বার পাওয়াটাই মেইন জিনিস না, নাম্বার পেয়ে পাস করা অনেকজনই আছে না খেয়ে মরছে বা এখনো কারো না কারো ওই যে যেভাবে নাম্বার পেয়েছিল সেভাবেই কোনো না কোনোভাবে নিজের জীবনের একটা উপায় খুঁজে নিয়ে তারপরে হয়তো চলাফেরা করছে, কিন্তু এদেরকে কি সত্যিকারের মানুষ বলা যায়? অবশ্যই বলা যায় না। ইশারা আহমেদ সামি আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে তাসমিয়া তাসমি, আছে রায়হান আছে আমাদের সাথে, অধরা লীরা সেও শেয়ার করেছে, শেয়ার করেছে নুজাত তাবাসুম, সুলতান হক অ্যানি, এমডি সুজান খান, সঞ্জিদা ইয়াস, শিউলি রশিদ, এমডি শান্ত ইসলাম, মেহরিমা নূর মিমি সেও শেয়ার করেছে, ধন্যবাদ সবাইকে শেয়ার করার জন্য। ওয়াসিম চাকদার আছে, সে অনেক সুন্দর করে শেয়ার করেছে, লিখেছে রেহান ভাইয়ের অনুষ্ঠানটা শুনে যার যার অপরাধগুলো রেহান ভাইয়ের অনুষ্ঠানে স্বীকার করে চলো সবাই একসাথে ভালো হয়ে যাই, আমাদের সবার সোনার বাংলা সোনার মানুষের ভরে যাক। আহ ভাইয়া এটা যদি সত্যি সত্যি হতো, কিন্তু সবাই কি আর বোঝে ব্যাপারটা, নিজের অপরাধ স্বীকার করার ব্যাপারটা সবাই বোঝে না। কাজী সাবাও আছে আমাদের সাথে, জেবা হুমায়রা আছে সবসময়ের মতনই, আমি জানি আজকে অনেকেই থাকবে না কারণ কালকে থেকে না আসলে আজকে থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, ভয়াবহ একটা ব্যাপার, পরীক্ষা মানেই একটা ভয়াবহ ব্যাপার, বাট আশা করছি তোমরা যারা পড়াশোনা করেছো সত্যি সত্যি পড়াশোনা করেছো, তোমাদের যাদের বাবা মা শিক্ষিত, মানসিকভাবে শিক্ষিত, সার্টিফিকেট অনুযায়ী শিক্ষিতর কথা বলছি না, বাবা মা শিক্ষিত, তারা তোমাদেরকে শিখিয়েছে যে প্রশ্নপত্র খোলা অবস্থায় হাতে পেলেও ছুড়ে ফেলে দিয়ে নিজের মতন পরীক্ষা দিয়ে ফেল করার যে গর্ববোধ সেটা পাস করেও হয় না যদি সেটা চুরি করে আসে। এই শিক্ষা যদি তোমরা পেয়ে গিয়ে থাকো তাহলে যারা প্রশ্নপত্র ফাঁস করে এবং বিক্রি করে তাদের এই জন্মে খাওয়া দাওয়া করতে একটু প্রবলেম হয়ে যাবে, টাকা আর তেমন আসবে না, কি বলো? রাসেল আহমেদ শুভ সেও আছে আমাদের সাথে, কাজী জুনায়দ আহমেদ, যখন নিজেকে প্রশ্ন করি কেন এ জীবন কি চায় কি বা আমার আছে, যেটুকু ছিল হারিয়েছে মিথ্যাচারের কাছে, অনেক বড় করে লিখেছ ভাইয়া, আমি আসলে বুঝতে পারছি এখানে কোনো অপরাধ লেখা নেই তাই আমি পুরোটা পড়লাম না, রিয়েল বয় মাহবুবুরকে আরো একবার দেখতে পাচ্ছি, এবং আছে আমাদের সাথে পলাশ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। কমেন্টে আমার সাথে আছে বাপ্পি নামে একজন আছে, রূপা দেওয়ান আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে নিলয় নীলা, তারপরে আছে ফারহান ভুইয়া, তারপরে আছে অরিন নরিত নৈরিত, আই এম সরি আমি মনে হয় আপনার নামটা ভুলভাবে পড়লাম, আলিয়া আফরিন আছে, আছে আমাদের সাথে নারায়ণ দাস টিটু, এসে অনেকদিন পরে আসলাম ভাইয়া, ওনার বাড়ি কোন জায়গায়, যে মেয়েটি কথা বলছিল তার বাড়ি চিটাগাঙে, কিছুক্ষণ পরে আমরা আরো একটা ফোন করবো, কিন্তু আমাদের আরো একজন কলার আছে যার সাথে আমাদের কথা বলার আছে, তবে তার আগে একটু নামগুলো আরেকবার পড়ে নিই। আমাদের সাথে আলমগীর আছে, লিখছে যে ভাইয়া আমি ছোট বয়সে 18 বছর বয়সে আমাকে একটি আচ্ছা 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 ওকে, এই ধরনের অপরাধগুলো আসলে আমি মেয়েটির কাছ থেকে যদি ফোনটা পেতাম তাহলে বুঝতে পারতাম, আপনার কাছ থেকে আমার আপনার সাথে কি কি অপরাধ হয়েছে এটা তো আসলে এই অনুষ্ঠানের মূল জায়গাটা নয়, আমি দুঃখিত, আপনার সাথে কি অপরাধ হয়েছে তা নয়, আপনি কি অপরাধ করেছেন সেটা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। মোহাম্মদ রফিকুল ইসলাম আছে আমাদের সাথে, আছে অমিত হাসান, আছে হৃদয় করিম, সে মেয়েটার কথা বুঝতে পারছিল না, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, আমি যথেষ্ট চেষ্টা করেছি সাউন্ডটাকে যতটুকু সম্ভব ক্লিয়ার রাখার জন্য। তারপরে এমডি নাইমুল ইসলাম আছে আমাদের সাথে, হাফেজ মাহিউদ্দিন মাহি আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে হাসনাইন প্রিয়াম, লিখছে যে আপু আমি আছি একজন ছোট ভাই হিসাবে আপনার হেল্প চিটাগাং থেকে, আমি জানি আপনার মতন অনেকেই আছে হেল্প করার জন্য কিন্তু হেল্প চাওয়ার মতন অবস্থানে বোধ করছি সে নেই, সেই মেয়েটাকে বোঝাই যাচ্ছে যে যথেষ্ট চেষ্টা করেও সেই জায়গাটা থেকে সরতে পারছে না এবং তার চেষ্টা পরবর্তীতেও থাকবে, তবে আমি বলবো যদি আপনার জানা থাকে আসলেই হেল্প করতে চান তাহলে অবশ্যই এমন কোন হোস্টেলের সন্ধান দিন যেখানে একটি মেয়ে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আহসানুল হক আছে আমাদের সাথে, লিখছে সত্যি খুব খারাপ লাগলো আমাদের চট্টগ্রামের ঘটনাটা শুনে, কেউ তাদের সাহায্য করার মতো নেই, আপনি আছেন ভাইয়া, আপনি আপনি চাইলে সাহায্য করতে পারেন, এখনই সাহায্য করতে পারেন, আমি বললামই তো কিভাবে সাহায্য করতে হবে, তাদেরকে একটা সুন্দর জায়গা দেখিয়ে দিন যেখানে তারা থাকতে পারে। সানি মুক্তাদির লিখছে যে ভাই এখন থেকে কি জাস্ট ফোনে কথা বলবেন নাকি আগের মতো হবে? না ভাই আগের মতন হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি সেই রকম কোন গেস্ট আমরা পাই যার এই ধরনের অপরাধের সংখ্যা অনেক বেশি, যে সত্যি সত্যি তার মানসিক অপরাধ বা তার ঘরোয়া অপরাধ বা তার নিজস্ব লুকিয়ে রাখা অপরাধ স্বীকার করতে চায়, তখনই একমাত্র তাকে এখানে গেস্ট হিসাবে আনা হবে, সেটা যদি তুমি হও তাতেও আমাদের কোনো সমস্যা নেই, এবং তুমি যদি নাম প্রকাশ না করে বলতে চাও তাতেও কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমাদের সাথে হৃদয় করিমের আরো অনেকগুলো কথা দেখতে পাচ্ছি। নিশাত হোসেন ফারাবি, রিচে ভাই আমি আপনাকে মেসেজ দিলাম, একটা ছোট্ট অপরাধ স্বীকার করতে চাই। ভাই আমি আপনার মেসেজটা এখনো পাইনি, মেসেজটা পেয়ে যদি আমার মনে হয় যে আসলেই আপনার এই অপরাধটা পৃথিবীর সামনে আসার প্রয়োজন আছে, তাহলে আমি অবশ্যই আপনার এই অপরাধটা পৃথিবীর সামনে আনবো। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমরা কোন একজন অপরাধীকে পেলে তার সব রকম অপরাধ তুলে ধরে আনার চেষ্টা করি সবার সামনে, কিন্তু সেটার কি আসলে প্রয়োজন আছে আমরা জানি না। তবে সেটার প্রয়োজন যদি থেকে থাকে তাহলে এভাবে আছে, অপরাধী যদি নিজে বলতে চায়। অনামিকা অনু আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে ইব্রাহিম খলিল আই কে, তারপরে আছে আমাদের সাথে সামিয়া জামান, লিখে মেয়েটার তো মেয়েদের তো বাসা দেওয়া হয়, ওনারা পাচ্ছেন না কেন? মেয়েদের বাসা দেওয়া হয় এটা অনেক ক্ষেত্রে সত্য, অনেক ক্ষেত্রে সত্য নয়। সামিউল ইসলাম শুকুর সে লিখেছে মেয়ে দুটোকে বাঁচাতে হবে, অবশ্যই আমরা চেষ্টা করব। হাসান মাহমুদ রাজিক লিখে গর্ভধারী নিয়ে মাকে রেল স্টেশনে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে, আচ্ছা একজন বিসিএস ক্যাডারের বিরুদ্ধে, ওই জন্যই তো বললাম সার্টিফিকেট আসলে শিক্ষা মানে বহন করে না, শিক্ষা বহন করে মন, মানসিকতা, মানবিকতা। আপনি যদি মানুষ হতে পারেন তারপরে না আপনি শিক্ষিত হবেন, আস্তিক হবেন বা নাস্তিক হবেন, আসলে মানুষ তো আগে হতে হবে, মানুষ যদি হতে না পারেন তাহলে আপনি কিছুই হতে পারবেন না। তারেকুজ জামান আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে জীবন লিখে কোন অপরাধ থেকে নিজেকে বাঁচা অন্যকে বাঁচানোর যতই কষ্ট হোক করতে হবে, কিছুর উপায় নেই এমনটা নয়। রেবেকা হাবিবকেও দেখতে পাচ্ছি আমাদের সাথে, আছে আমাদের সাথে এমডি সাজ্জাদ, এবং সবাই খুব হেল্প করতে চাচ্ছে যে মেয়েটা আমাদেরকে ফোন করেছিল তাদেরকে, এবং সবারই খুব খারাপ লাগছে দেখে। আমার খুব ভালো লাগছে যে মানুষের এখনো খারাপ লাগে, সবচেয়ে বেশি খারাপ লাগছিল তখন যখন মেয়েটা বলছিল যে বড় জোর আর কি হবে, হয়তো বা রেপ হব কিংবা খুন হয়ে যাব। অর্থাৎ রেপ হয়ে খুন হয়ে পথে পড়ে থাকাটা এখন খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেটা হয়তো ভয়ও ঠিক মতন তৈরি করছে না। মায়াবী মায়া আছে লিখে আমি বিশ্বাস করতে পারছি না মানুষ এমন হয় কি করে। মায়াবী মায়া অনেক ভালো আছো জীবনে, এখন অনেক ভালো আছো এই কারণেই হয়তো বিশ্বাস করতে পারছো না। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটা কলে যাব, একটা গান এবং তারপর একটা বিরতির পরে। সো স্টে টিউনড উইথ 89.2, দেখুন আবার কে কোন অপরাধ স্বীকার করে আপনাকে, কতটা অপরাধী বানিয়ে তোলে আপনার মনের ভিতরে। ইটস রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
দিচ্ছে ইশারা
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, হলো যে দিচ্ছে ইশারা, কাছে উড়ে মন মেঘে পাড়া, সেগুলো যে দিচ্ছে ইশারা।
Royal Tiger Twig presents Jaha Bolibo, Shatya Bolibo. Recharge yourself.
Hello everyone, you're listening to ABC Radio 89.2 FM and of course this is Rehan Rasool with the show Royal Tiger Drink Presents JBSB Jaha Bolibo Shotto Bolibo. Ar ami thakbo rat 1ta porjonto, tobe kotha beshi barabo na, amader sathe ekjon caller ache jini tar naam bolte ekebarei prostut na, she ki ekhon amader sathe ache? Hello.
Ha, ami
ache. Okay, ami apnar sathe kotha bolbo ar apni apnar porichoy ekebarei dite chaichen na, amra ki at least etotuku jante pari je apni kon elaka theke bolchen, kon jela theke? অপরাধ বোধ, গিল্টি ফিলিংস, তাই না? তো এই গিল্ট ফিলিংসটা আপনার কোথা থেকে আসলো, কেন আসলো, একদম শুরু থেকেই শুনতে চাই।
আমি যখন ক্লাস এইটে পড়ি তখন মানে আমার একজন টিচার ছিল আমাকে পড়াতো, তো উনি মানে আমাদের ফ্যামিলির সাথে অনেক বেশি খুব ভালো রিলেশন ছিল আমার মার সাথে, মানে আমার মা ওনাকে ছেলের মতো খুব ভালোবাসত। তো উনি আমাকে খুব ছোটবেলা থেকে, আমি জানি না আসলে পছন্দ করতো মেয়েদের, প্রথম দিকে বুঝতাম না, বাট পরে যখন আস্তে আস্তে যখন পড়তাম মানে ওনার সাথে উনি আমাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতো যে উনি আমাকে অনেক পছন্দ করে, তো ওইভাবে আস্তে আস্তে পছন্দ থেকে উনি ডিরেক্টলি একদিন আমাকে প্রপোজ করে। তখন আমি ক্লাস নাইনে পড়ি, আমার এজ ছিল 14 বছর।
আর উনি তখন কি করছেন?
উনি তখন ডিগ্রিতে মেবি অনার্সে পড়ে, উনি তখন অনার্সে পড়াশোনা করছেন। তো এরপর আমি ওই বয়সটা আসলে টিনেজ বয়স যেটা আসলে হয় না, যে মানে ওই সময় সবকিছু আসলে মনে হয় না রঙিন, একটা মানুষ যখন একটা মেয়েকে বিশেষ করে ওই সময়ের আবেগটা কিন্তু একটু বেশি থাকে,
ওই সময়ের আবেগটা একটু একটু যে শুধু বেশি থাকে শুধু তা না, আমি আপনার সুবাদে একটু সবাইকে বলে রাখতে চাই, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েকে, যে 13 থেকে 19 পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় বয়সন্ধিকাল অথবা অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই সময়টাতে মেয়েদের মা হওয়ার জন্য, বাচ্চা জন্ম দেবার জন্য যে হরমোনগুলোর প্রয়োজন পড়ে, সেই হরমোনগুলো প্রথম শরীরে আসতে শুরু করে এবং সেটার কারণে তাদের অনেক উদ্ভট অনেক জিনিস পছন্দ হয়, যে কারণে এই বয়সের মেয়েরা সবচেয়ে বেশি সুইসাইড করে, এই বয়সের মেয়েরা সবচেয়ে বেশি পালিয়ে বিয়ে করে, এই বয়সের মেয়েরা সবচেয়ে বেশি বড় বড় ভুলগুলো করে। হ্যাঁ, এবার আপনি বলুন।
হ্যাঁ, তো ওই সময় মানে উনার প্রতি আমার একটা ইমোশনটা কাজ করতো, মানে উনি যখন আমাকে বলতো তোমার অনেক সুন্দর লাগছে, তোমাকে আজকে এরকম লাগছে, তোমাকে অনেক ভালো লাগছে দেখতে, তো এই ব্যাপারগুলো মানে আমার উনার প্রতি অ্যাট্রাকশনটা মানে বাড়িয়ে দেয়। অ্যাট্রাকশনটা বাড়ানোর কারণে আস্তে আস্তে মানে উনি ওটার সুযোগটা নিতে থাকে, মানে আমার মাকে খুব সহজ সরল পেয়ে উনি দেখা যাচ্ছে কি উনি উনি অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমাকে বিয়েই করতে চায়, বাট আমি তখন তো আমার এইজ কম, দ্যাটস ওয়াই উনি কখনোই ওইদিকে আমার মাকে সহজেই বলতে পারে না যে উনি আমাকে বিয়ে করতে চায়। এই যে উনি আমাকে ইমোশনালি যে ব্ল্যাকমেল ওভাবে করতে 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 এক সময় উনি মানে বাসায় কেউ ছিল না একদিন, তো উনি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে ফেলেন জোর করে। হ্যাঁ, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না কোনোভাবেই, মানে আমি অনেক বেশি কান্নাকাটি করেছিলাম সেদিন, মানে উনি আমার কোনো কথাই শুনতে চায় নাই। পরে সেভাবে এই এই সূত্র ধরে বেশ কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে, যেটা আমি প্রচন্ড কান্না করতাম, প্রচন্ড জোর করে উনি আমার সাথে এই কাজগুলো করত। তো এরপর উনি আমার সাথে যেগুলো করতো এগুলোর জন্য আমার নিজের কাছে মনে হতো যে আমি আমার লাইফ কি ভুলটা করলাম, মানে আমি এখনো স্টিল আমি এটা নিয়ে এখনোই ভাবি যে ওইটা আমার জীবনে সবচেয়ে অনেক বড় ভুল ছিল, যে ওই মানুষটার সাথে আমার কেন এরকম হলো। এরপর উনি আমার সাথে এই সবকিছু করার পর, এখন আমি সরি আসলে গেটিং ইমোশনাল,
না আপনি বলুন, অসুবিধা নাই।
তো এরপর ও আমার সাথে যখন এগুলো করার পর আমি যখন কলেজে উঠলাম, যখন পরীক্ষা দিয়ে আমি যখন কলেজে এডমিশন নিলাম, আস্তে আস্তে দেখলাম যে এই লোকটার প্রতি আমার একদম মানে সবকিছু মায়া, সবকিছু ইমোশন, সবকিছু একদম চলে গেছে। মানে আমার তার প্রতি জাস্ট ঘৃণা ছাড়া আর কোনো কিছুই মানে আসছে না। তখন মানে সে আমাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেল করতো যে দেখো তোমার সাথে আমার সবকিছু হয়ে গেছে, তুমি আমাকে বিয়ে করতে হবে, তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি বললাম যে তোমার সাথে মানে আমার যা কিছু হয়েছে এটার পিছনে কিন্তু আমার হাত ছিল না, কারণ আমি খুব কম বয়সে এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি, সম্পর্ক রিলেশন এগুলো কি আমি তখন বুঝতে পারিনি। বাট তুমি আমার সাথে জোর করে সবকিছু করছো, এখানে আমার কোনো দোষ ছিল না। বাট আমি এখন আসলে তোমার সাথে কোনো রকম রিলেশন রাখতেও আমি ঠিক রাজি না। বাট সে আমাকে প্রতিনিয়ত যে ব্ল্যাকমেল করতো এই ব্যাপারটা নিয়ে, তো আমি সবসময় মানে একটা মানে অশান্তির মধ্যে থাকতাম, একটা মানে নিজের মানে মনে হতো যে আমি আমার লাইফে কি ভুলটা করলাম, প্রত্যেকটা মুহূর্তে মনে হতো আমি সুইসাইড করে ফেলি, এরকম মনে হতো। তো এরপর আমি ফেসবুকে প্রথম যখন আইডি খুলি, মানে আমি তখন ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার পরে ফেসবুকে আমার একজনের সাথে পরিচয় হয়, সেও চিটংয়ে ছিল, বাট সে ইঞ্জিনিয়ারিং পাশ করে তখন সে জব করে, তার সাথে আমার পরিচয় হয়।
আপনি তখন কি করছেন আপনি?
আমি তখন ইন্টার পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি।
ওকে, মানে আপনি মাত্র সেই এজটাতে পৌঁছেছেন যে এই যে গিয়ে আপনি হয়তো ইমোশন জিনিসটাকে আসলে কি জিনিস এটা একটু হলেও বুঝতে পারছেন।
এক্স্যাক্টলি, আমি মানে তখন বুঝতে পারছি যে আসলে রিলেশনশিপটা কি। তখন আমি এর আগে বুঝতামও না যে আসলে মানে রিলেশনশিপ কি সেটা আমি বুঝতাম না। তো এরপর যখন আস্তে আস্তে ওই ছেলের সাথে আমার মানে ফেসবুকে কথা হতো, চ্যাটিং হতো, প্রত্যেকদিন চ্যাটিং হতো, মানে কথা হতো, এভাবে আস্তে আস্তে ওর প্রতি আমার একটা উইকনেস তৈরি হয়। উইকনেস থেকে আমি মানে ওর প্রতি অনেক বেশি উইক হয়ে যাই। তো একদিন সে আমাকে প্রপোজ করে, মানে ও আমাকে মানে ভালোবাসে, ও আমাকে বিয়ে করতে চায়। তো এইভাবে যখন মানে কথা হতো আস্তে আস্তে, মানে ফোনেও কথা হতো আমাদের, বাট ও এই ব্যাপারটা জানতো না কে আমার থার্ডটা, সেই ব্যাপারগুলো জানতো না।
মানে মানে আপনার পাস্টের ব্যাপারে সে কিছু জানতো না?
না না, কিছুই জানতো না। কারণ আমি তাকে বলিনি, মানে হারিয়ে ফেলার বয়ে আমি এই এই ব্যাপারগুলো তার সাথে কোনোভাবে শেয়ার করিনি। কারণ আমি জানি যে একটা মানুষের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, তাহলে আরেকটা মানুষ কোনোদিনও আমাকে সে হয়তো এক্সেপ্ট করবে না। আর আমি তাকে প্রচন্ড ভালোবেসে দেখছিলাম।
মানে আপনি মোটামুটি কনফার্ম যে পৃথিবীতে এমন কোন পুরুষ নেই যে শরীর না দেখে শুধু দেহ দেখবে? মানে আপনি মোটামুটি কনফার্ম যে পৃথিবীতে এমন কোন পুরুষ নেই যে শরীর না দেখে শুধু আপনার মন দেখবে, বা আপনার মনটা দেখবে আপনার শরীর দেখবে না? আপনি মোটামুটি কনফার্ম ছিলেন?
আমি তখন আসলে ওইভাবেই দেখতাম, মানে আমার মনে হতো যে একটা মেয়ের ভার্জিনিটি চলে গেছে, একটা ছেলে কিভাবে একটা মেয়েকে এক্সেপ্ট করবে, এটা আমার আসলে মানে ভাবনার বাইরে ছিল। তো যার কারণে আমি ওকে এগুলো শেয়ার করতে পারিনি। তো একদিন আমার সে স্যার কোনোভাবে জেনে যায় আমার মানে চ্যাট হিস্ট্রি দিকে ফেললে আমার বাসায় পিসিতে, তখন তার অ্যান্ড্রয়েড চ্যাট ছিল না, বাসায় পিসিতে বসে চ্যাট করতাম। তো কিভাবে যেন সে জেনে যায় যে ওর মানে আমার একজনের সাথে রিলেশন হয়েছে। তো সে এটার জন্য প্রচন্ড খেপে যায়, মানে খুব যা তা অবস্থা, আর আমার সাথে প্রচন্ড মানে মানে গালি গালাজ আজে বাজে কথা বলে, এবং আমার মাকেও বলে যে আপনার মেয়ে খুব খারাপ হয়ে গেছে, আপনার মেয়েকে আপনি সামলান, কন্ট্রোল করেন, এই ধরনের আজে বাজে কথা বলে। এবং সবকিছুর পর সে কি করে, ফাইনালি ওই যাকে আমি যার প্রতি আমি উইক হয়ে গেছি তাকে সে ফোন করে সবকিছু জানিয়ে দেয় যে মানে আমার সাথে ওর এরকম এরকম রিলেশন হয়েছে, ও তো তোমাকে ঠকাচ্ছে, ও মানে তোমার সাথে চিট করতেছে। এখন
এটা কে বলে ফোন করে ওই ছেলেটাকে?
আমার সেই স্যার যার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছিল, সেই ওকে বলে যায় যে মানে তুমি যার সাথে রিলেশন করতেছো ওই মেয়েটা তো, ওই মেয়ের সাথে তো আমার এরকম এরকম সবকিছু ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, সে তো ভার্জিন না, তুমি কার সাথে রিলেশন করতেছো, সে তোমাকে ঠকাচ্ছে। এই সবকিছু জানার পর ওই দিন সন্ধ্যায় সে আমাকে ফোন করে, মানে তার সাথে আমার মানে ফেসবুকে পরিচয়। আমি তো মানে বলতে গেলে মানে এমনটা হয়ে গেলাম যে মানে আমার দুনিয়া এক পাশে, ও এক পাশে, মানে ও ছাড়া আমি কিছু বুঝি না, মানে ওই আমার সবকিছু। তো তখন ও আমাকে ফোন করে সেদিন সন্ধ্যাবেলা, সন্ধ্যা না সরি রাত 10টা, আমার স্টিল এখনো মনে আছে আমি কত সালের কথা বলছি, এটা 2010।
8 বছর আগের কথা
আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ইউনিভার্সিটিতে। তো সে আমাকে কল দেয় রাত 10টায়, কল দেওয়ার পরে বলে যে দেখো শোনো মেয়ে, তুমি যেটা করছো আমার সাথে অন্যায় করছো, তুমি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করছো, যে তোমার সাথে এরকম এরকম অনেক কিছু হয়ে গেছে আর তুমি আমাকে ঠকিয়েছো। তো এখন আমি বললাম যে দেখো আমি তোমাকে হারিয়ে ফেলার বয়ে এসব বলি নাই, কারণ ওর সাথে আমার যা কিছু হয়েছে সেটা আমার, আমি তখন খুব ছোট ছিলাম, 13-14 বছর, এটা আমি তখন বুঝতে পারি না। আজকে আমার সাথে অনেক কিছু জোর করে করছে, আমার কি নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না যে একটা আমি অ্যাডাল্ট হওয়ার পর একটা রিলেশনশিপে যাব, আমার নিজের পছন্দ মতো কাউকে আমি বেছে নেব?
আপনার একটা সম্পূর্ণ ইচ্ছা তো তৈরিই হবে আপনি অ্যাডাল্ট হওয়ার পরে, তার আগে তো ইচ্ছাটাই সম্পূর্ণ থাকে না। যাই হোক,
এখন সে সেটা বোঝার মতো ইয়েতে ছিল না, সে বললো যে আজকে থেকে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তুমি আমাকে কোন রকম কল করবা না, তুমি তোমার মতো ভালো থাকো।
আচ্ছা আচ্ছা, তার মানে মানে সে তখন থেকে চলে গেল?
হ্যাঁ, একদম যোগাযোগ বন্ধ করে দিচ্ছে টোটালি।
আপনি খুশি হননি সে চলে যাওয়াতে?
না না, কার কথা বলছি, মানে আমার যার সাথে রিলেশন হয়েছে পরে।
হ্যাঁ হ্যাঁ, সে চলে যাওয়াতে আপনি খুশি হননি?
না, আমি তো প্রচন্ড কষ্টে আছি, কারণ আমি তো তাকে প্রচন্ড ভালোই শিখেছি।
আপনাকে একটা কথা বলবো?
জি বলুন।
আপনার কেন খুশি হওয়া উচিত ছিল জানেন?
কেন?
কারণ ওই ছেলেটা আপনার চেয়ে আপনার ভার্জিনিটিকে বেশি পছন্দ করতো, সেটা তো একদিন একদিন চলেই যেত তার মাধ্যমে হলেও। সো তারপরে আপনি ভালোবাসাটা এমনিও পেতেন না। যাই হোক, তারপরে বলেন।
হ্যাঁ রেহান, আসলে যা কিছু আপনি বলছেন সবকিছু আমি বুঝতে পারছি, কারণ আমি তখনও বুঝতে পারছিলাম যে সে যাকে আমি ভালোবাসছি সে কিন্তু আসলে আমাকে অতটা কেয়ার করতো না, অতটা মানে আমি বলতে গেলে এটা একটা ওয়ান সাইডেড লাভ ছিল। আমি আমি নিজে থেকে আমি অনেক কিছু বুঝতাম যে ও যদি কখনো আমার লাইফে আসে, ও হয়তো ওভাবে আমাকে মানে বলে না, ভালোবাসার মধ্যে দুই সাইড থেকে অনেক বেশি ডেডিকেশন থাকতে হয়, সেই ডেডিকেশনটা ওর মধ্যে ছিল না। আমি জানতাম সবকিছুই, আমি বুঝতাম, বাট আমি ওকে ছাড়তে পারতাম না। আমি মনে হতো যে ওকে ছাড়া আমার সম্ভব না, আমি মানে এই জীবনে মনে হয় আমি ওকে ছাড়া বাঁচবো না, এরকম আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হতো। তো এখন ও আমার সাথে মানে ফোনটা কেটে দিয়ে চলে গেল, আমি তো মানে মানে মনে হচ্ছে আমি আজকেই মারা যাব, মানে আমি আমার খুব খারাপ অবস্থা, আমি সুইসাইড করব। ঘুমের ওষুধ খেয়ে ফেললাম অলরেডি, তাই 20-25টা ঘুমের ওষুধও খেয়ে ফেললাম। তো এরপরে আচ্ছা কোনো মতে আব্বু আম্মু আমাকে সুস্থ করলো, সুস্থ করার পর ওই আমার যে স্যার তার সাথে আমি টোটালি যোগাযোগ অফ করে দিলাম, এদিকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, ও তো চলে গেল আমার লাইফ থেকে। এখন আমি অনেকভাবে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট ও আমার সাথে কন্ট্যাক্ট করে নাই। এর প্রায় বেশ কিছুদিন পর, মানে দুই মাস পর একদিন আমাকে আমার স্যার আমাকে কল করে বলল যে আসলে আমি খুব সরি, তোমার লাইফ আমি অনেক ঝড় এই সবকিছুর জন্য আমি দায়ী, আসলে আমাকে মাফ করে দিও, মানে তুমি। তো আমি তাকে বললাম যে একটা কারণে তুমি আমাকে হেল্প করতে পারো, সেটা হচ্ছে তুমি ওকে চাইয়ে বলবা যে তোমার সাথে আমার কোনো কিছু হয় নাই, মানে আমি কোনো ধরনের ফিজিক্যাল কোনো কিছু হয় নাই,
আমার
হ্যাঁ সব জাস্ট এটা তুমি কাটানোর জন্য এই কথাগুলো বলছিলাম ওকে, মানে তুমি আমাকে পছন্দ করতা, বাট এই ধরনের কিছু হয় না, তাহলে হয়তো আমার লাইফে আবার ফিরে আসতে। চিন্তা করো রেহান, যে আমি ওকে আমার লাইফে ফিরিয়ে আনার জন্য কতটুকু নিচে নামলাম, এই অপরাধ বোধটার কথা আমি আজকে বলতে যাচ্ছি, যে মানে ওকে আমার লাইফে ফিরিয়ে আনার জন্য, বাট আমি হয়তো অপরাধী যে আমি একটা একটা দোষ হতো, একটা মিথ্যা দিয়ে আমি একটা সম্পর্ক শুরু করতে চাইছিলাম, ওকে আমার লাইফে ফিরিয়ে আনতে চাইছিলাম, বাট এটা হয়তো মানে এরকম হয়তো হয় না।
তারপরে কি হয়েছিল, সেই লোকটা কি ফোন করেছিল আপনার সেই স্যার, ওই ছেলেটাকে ফোন করে বলেছিল যে আসলে এমন কিছু হয়নি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করে বলেছিল যে মানে ওর সাথে আমার কিছু হয় নাই, আর তুমি ওকে তোমার রিলেশন মেনটেন করতে পারো, আর ও খুব কষ্ট পাচ্ছে তোমার জন্য। তো এরপর আচ্ছা আমাদের সম্পর্কটা এরপর আবার আগের মতো হলো, বাট তারপর ওই যে ওই সম্পর্কের মধ্যে পড়ে না যে কিছু একটা অভাব থাকে, যে মানে ওর সাইড থেকে আমি ওইভাবে কোনো কিছু আমার কোনো টান বা ওই ধরনের ফিলিংসটা আমি দেখতাম না। তো এরপর চল থাকুন আস্তে আস্তে, এরপর দেন ও মানে অনেকদিন যখন আমার বাসে থেকে বিয়ের জন্য আমাকে প্রেশার দিচ্ছিল, তো আমি ওকে বিয়ে করার কথা বললাম, তো আমাকে বিভিন্ন অজুহাত দেখালো যে বিয়ে করা সম্ভব না, এ না সে না। তো তারপর ফ্যামিলি থেকে অনেক কিছু মানে বলতেছে ওর বাচ্চা থেকে মেনে নিবেন, অথচ মেনে না নেওয়ার মতো কিন্তু কোনো কারণ আমি দেখি নাই। মানে আমাদের ফ্যামিলিকে অপছন্দ করার মতো কোনো কিছু ছিল না। তারপরও সে বিভিন্ন অজুহাতে সে মানে আমার কাছ থেকে সরে দাঁড়াতে চাইল। তারপর একদিন সে দেশের বাইরে চলে যাওয়ার জন্য সবকিছু মানে ফাইনাল করে ফেললো, মানে তার স্কলারশিপ হয়েছে, মাস্টার্স করার জন্য দেশের বাইরে চলে যাবে। তারপর সে তার মানে হাতদিন চলে আসলো একদিন, মানে সে মানে চলে যাবে চার পাঁচ দিন পর, আমার সাথে মানে যোগাযোগ করতে চাচ্ছে না কোনো মতে, সে আমার ফোন পিক করে না, আমাকে টোটালি অ্যাভয়েড করে। আর আমি এদিকে খুব কষ্ট পাচ্ছি, রাত খাওয়া নেই, আমার ঘুম নেই, কোনো কিছুর ঠিক নেই, আমি একটা রুমের মধ্যে থাকি সারাদিন, মানে আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, মানে এরকম ভাবেই দিন যাচ্ছিল আমার। তো তারপর আমি বললাম যে ঠিক আছে, তুমি আমার সাথে একটাবার হলো দেখা করো, যাওয়ার আগে আমি তোমার জন্য খুব কষ্ট পাচ্ছি, আসলে এই কষ্টটা আমি তোমাকে বুঝাইতে পারতেছি না। এরপর সে দেখা করার জন্য আমি মনে মনে ঠিক করলাম যে না, আমি ওর সামনে কোনো ইমোশন দেখাবো না, কাঁদবো না। আমি যতই আমি নিজেকে বুঝিয়ে বলি না কেন, আমি ওর সামনে নজর রেখে নিজের করিনি, মানে আমি যে কান্নাটা আসলে আমি ধরে রাখতে পারিনি সেদিন, প্রচন্ড ভাবে আমি কান্না করছি, বাট ওর চোখের মধ্যে কোনো ধরনের আমি মানে কোনো ইমোশন কোনো কিছুই আমি দেখলাম না সেদিন। ও একদম নর্মাল একটা ইমোশনলেস মানুষের মধ্যে ছিল। তারপর ও চলে গেল দেশের বাইরে। তারপর আমার নিজের কাছে মনে হলো যে আমি মনে হয় এই মানে ওই যে মিথ্যা দিয়ে একটা জিনিস শুরু করতে চাইছিলাম, সেই জন্য মনে হয় সে আমার লাইফ থেকে চলে গেল। তো এই জিনিসটা আমাকে অপরাধী মনে হয় নিজের কাছে।
অবশ্যই তবে তবে এখানে কিছু ব্যাপার আছে, এখানে কিছু ব্যাপার আছে। আপনার প্রথম অপরাধ কোনটা ছিল জানেন? আপনার প্রথম অপরাধ ছিল আপনার সেই স্যার যখন আপনার সাথে জোর করে তখন আপনার বাবা মাকে না জানানো ব্যাপারটা, এটা ছিল আপনার প্রথম অপরাধ। আমরা আসলে একটা অপরাধ লুকাতে গিয়ে অনেকগুলো অপরাধ করে ফেলি। তখন আপনি চিন্তা করেছেন যে আমার বাবা মাকে যদি আমি এটা বলতে যাই তাহলে হয়তো প্রথমে বাবা মায়ের প্রশ্নটা আসবে যে এই পর্যন্ত আসার সাহস কিভাবে পেল তোমার সেই টিচার, নিশ্চয়ই আগে কিছু হয়েছে, তখন আপনাদের যে একটা সম্পর্ক ছিল সেটা বের হয়ে আসবে, সেই ভয়ে আপনি আবার সেটাও বলতে পারেননি, সেটা ব্যবহার করে
আমার একটা ভয় কাজ করতো। সেটা হচ্ছে আমার মনে হতো যে আমি সে আমাকে বলতো সবসময় ব্ল্যাকমেল করতো যে দেখো তোমার মানে তুমি যদি কাউকে কষ্ট দাও তুমি কিন্তু লাইফে অনেক ক্ষতি হবে তোমার, তোমার এই ধরনের কথা বলতো সে আমাকে। তখন আমি এই ভয়গুলা কাজ করতাম ভিতরে, যার কারণে আমি আমার বাবা মা প্যারেন্টসকে আমি এগুলো জানাতে পারিনি। তো সবকিছু মিলিয়ে এরপরে ও তো চলে গেল দেশের বাইরে। তারপর এরপর আমার নিজের কাছে মনে হলো যে না, আমি মনে হয় খুব খারাপ হয়ে গেলাম, আমি আমি এমনিতেও খুব খারাপ হয়ে গেলাম, আমি আসলে আমি ওকে স্থির আটটা বছর ধরে ভুলতে পারি না, এখনো ওর কথা আমার স্মৃতি আমার মনে পড়ে। ও চলে যাওয়ার পর এর প্রায় ছয় সাত আট মাস পর একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওই ছেলেটাও ঠিক সেম একটা মানে খুব ফ্রড একটা ছেলে, বুঝতে পারছি ওই ছেলেটা ওই টাইপেরই। ওই ছেলেটাও ঠিক সেম আমার সাথে মানে ফিজিক্যাল রিলেশন করতে চাইছিল, বাট আমি বুঝতে পারি তখন, কারণ তখন আমার এজটা আমি অ্যাডাল্ট একটা মানুষ, আমি বুঝতে পারলাম যে না ও আসলে আমার সাথে খারাপ কিছু করতে। আমার প্রথম থেকে মনে হলো যে না আমি খারাপ হয়ে যাই, আমি তো একবার খারাপ হয়েই গেছি অলরেডি, তো আমি যদি আবার খারাপ হই সমস্যা নাই, আমার কি আসলে যাবে, আমার লাইফে আমি যা চাইছি তা তো আমি পেলাম না। তো ও যখন আমার লাইফে আসলো ওই ছেলেটা, তখন আমি তাকে চিন্তা করলাম যে না, আমি সে আমাকে একদিন অফার করলো যে তার বাসায় যাই আর আমার সাথে সে রুম ডেট করবে। তো আমি তাকে বললাম যে না, এটা আসলে সম্ভব না কোনোভাবে, এই ধরনের আমি এরকম মেয়ে না, তুমি যেরকম মেয়ে আমাকে মনে করতেছো, এই ছেলেটাকে বললাম। তারপর এরপর বেশ কিছুদিন পর সে মানে আমার সাথে যোগাযোগ বন্ধ করে, তাহলে বোঝাই যাচ্ছে যে সে আসলে তার চাওয়াটা কি। তো এই যে এই ব্যাপারগুলো, এই প্রত্যেকটা ব্যাপার মানে আমাকে মানে খুবই ভাবায় আমার বিবেক, প্রত্যেকটা মুহূর্ত আমি বিবেকের সাথে আমি এটা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি আসলে। হ্যাঁ, এটা থেকে আসলে উপায়টা কি মুক্তি পাওয়ার?
এটা থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায় হচ্ছে প্রথমে নিজেকে চিনতে হবে। আর আমি যদি একটু সাহায্য করি আপনাকে আপনার নিজেকে চিনতে, তাহলে কি খুব বেশি সমস্যা হবে? একটু কিছু কথা বলি, হয়তো উপদেশের মতো মনে হতে পারে।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
প্রথমে যেটা বলবো যে আপনি প্রথম আপনার জীবনে যে ভুলটা করেছিলেন বয়সন্ধিকালে, যে ভুলটা আপনাকে দেওয়া হয়েছিল সেই ভুলটা জোরপূর্বক একজন আপনার সাথে করেছিল, তো সেখানে আপনার কোনো অপরাধ নেই, আপনার যে অপরাধ আছে সেটা হচ্ছে একজন টিচারকে আপনি অন্য দৃষ্টিতে দেখেছেন এবং টিচার অন্য দৃষ্টিতে আপনাকে দেখার পরেও আপনি আপনার বাবা মাকে ব্যাপারটা না জানিয়ে নিজের ইমোশনটাকে দাম দিয়েছেন, যখন আপনার নিজের ইমোশনটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, গঠনই হয়নি। সোজা কথা, আপনি বাচ্চা অবস্থায় কিছু ভুল ডিসিশন নিয়েছেন, ঠিক আছে, এবং সেই ভুল ডিসিশন নেওয়াটাকে কিন্তু আমরা অপরাধ বলতে পারি না। ভুল ডিসিশন আমরা অনেক রকম নিই, কেউ হয়তো ভুল সাবজেক্টে পড়াশোনা করতে যায় সেটা নিশ্চয়ই তার অপরাধ নয়, কেউ হয়তো ভুল দেশে পড়াশোনা করতে যায় সেটা নিশ্চয়ই তার অপরাধ নয়, কেউ হয়তো ভুল একটা মানুষকে বিয়েই করে ফেলে সেটাও নিশ্চয়ই তার অপরাধ নয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় ব্যাপার যেটা আপনাকে বুঝতে হবে, আপনি যে জিনিসটা নিয়ে প্রচন্ড কষ্টের মধ্যে আছেন যে ইউ আর নট আ ভার্জিন, আপনার বিয়ে হবে না বা কাউকে ধোকা দিতে হবে, নো, ব্যাপারটা এরকম নয়। অনেক বিবাহিত মেয়ে বা অনেক বিবাহিত ছেলেরও কি বিয়ে হচ্ছে না? হচ্ছে তো, অবশ্যই হচ্ছে। সো এদিক থেকে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আর আপনার মধ্যে অপরাধ বোধটা তখন থাকা উচিত যখন আপনি অপরাধটার সাথে এখনো জড়িত আছেন। আপনি তো জড়িত নেই, সেই ছেলেটা তো আপনার কথাটা শুনে, আপনার মিথ্যা কথাটা শুনে, আপনার স্যারের মিথ্যা কথা শুনে আপনার সঙ্গ দেয়নি, আপনার সাথে থাকেনি, থেকেছে কি? নিশ্চয়ই না। সে যদি আপনাকে বিয়ে করে ফেলত, বিয়ে করার পরে যদি সে ব্যাপারটা বুঝতে না পারত এবং আপনি যদি প্রতি রাতে ফিল করতেন এরকম যে ওই ছেলেটা যার সাথে থাকতে চাচ্ছে আমি সে নই, তাহলে অপরাধ বোধ আপনার মধ্যে জাগতে পারত। কিন্তু এখন আমি এই দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে যেহেতু তাকে আপনি পাননি, তো এখানে আপনার অপরাধ বোধ হবার মতন তেমন কিছু কিন্তু নেই।
আচ্ছা,
কারণ হচ্ছে সেই মানুষটাকে আপনি পাননি।
আমার কাছে মনে হয় যে আমি সেদিন ওই ব্যাপারটা হয়তো লুকিয়েছিলাম বলে হয়তো সে আমার লাইফ থেকে চলে গেছে।
না না, সেদিন আপনি ব্যাপারটা লুকিয়েছিলেন বলে সে আপনার লাইফ থেকে চলে যায়নি। ব্যাপারটা হয়েছে যে জিনিসটা আপনি লুকিয়েছিলেন সেই জিনিসটার জন্যই যদি কেউ আপনার জীবন থেকে চলে যায়, তাহলে বিশ্বাস করুন তার চলে যাওয়াই ভালো। জীবনে এমন একজনকে খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনার মনটাকে আপনার দেহের চেয়ে অনেক বেশি দাম দিবে, এবং ভালোবাসা হচ্ছে সেটা যে ভালোবাসা ক্ষমা করতে পারে। শাস্তি তো সবাই দিতে পারে, ভালোবেসে ক্ষমা গর্জন করতে পারে, এটা তো বুঝতে হবে ব্যাপারটা। সো যেটা হয়েছে সৃষ্টিকর্তার আদেশে আপনার সাথে যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় ঠিকই হয়েছে, যদিও খুব কষ্টকর। আমি জানি এখনো তার কথা চিন্তা করলে আপনার কষ্ট লাগে, কারণ আপনি তাকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসেছিলেন। কিন্তু একটা সত্যি কথা বলবো, আপনার ভার্জিন মনটাকে কেউ দাম দেয়নি। সো ওই মন থেকে তাকে বের করে দেওয়ার চেষ্টাটাই হবে আপনার প্রথম শুরু অপরাধ বোধ থেকে বের হয়ে আসার জন্য। আমি কি বোঝাতে পেরেছি? আপনার এই মনটা কিন্তু আগে কাউকে ভালোবাসেনি, বেসেছে? আপনার মনটা কি আগে কাউকে ভালোবেসেছে ওই ছেলেটাকে ছাড়া?
না।
তাহলে কি আমি বলতে পারি না যে আপনার মনটা স্টিল ভার্জিন? সো আপনি কোথা থেকে অপরাধী? আর যে এই কারণে আপনার দেহের কারণে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তার সঙ্গ আপনি কেন চাইবেন?
আমি রেহান, আমি চারটা পাঁচটা বছর আমি তার জন্য আমি প্রত্যেকটা রাত আমি কাঁদতাম, প্রত্যেকটা রাত। এটা একদম মানে কি বলবো, কেউ আমার রুমের প্রত্যেকটা জিনিস, আমার রুমের দেয়াল, আমার রুমের ফার্নিচার সবকিছু সাক্ষী যে আমি ওই মানুষটার জন্য কতটা কষ্ট পাইছি কত 7-8 বছর ধরে। কিন্তু ওই মানুষটা তো আসলে চলে গেল আমাকে ফেলে।
এমনকি মিথ্যাও সাহায্য করলো না আপনাকে মানুষটাকে আপনার সাথে রাখার? তাহলে মনে হয় মিথ্যা ভালোবাসাকে মিথ্যা সত্য কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না। আপনার সত্য ভালোবাসাও তাকে আটকে রাখতে পারেনি, আপনার মিথ্যা চেষ্টাও তাকে আটকে রাখতে পারেনি। তার মানে কি আমরা ধরে নিতে পারি না যে নিয়তি চেয়েছে এই জিনিসটা না মিলুক না হোক?
তাহলে আমি এই জিনিসটা মানতে চাইতাম না যে নিয়তি বলে কিছু আছে। নিয়তি বলে আসলে কিছু একটা আছে,
নিয়তি বলে যেটা আছে সেটা আপনার নিজের দ্বারা লিপিবদ্ধ হবে, আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই আগাবে। তবে নিয়তি আপনাকে কখনোই সেই জিনিসগুলো দিবে না যে জিনিসগুলো আপনাকে ধারণ করতে পারবে না বা আপনি যে জিনিসগুলোকে ধারণ করতে পারবেন না। যেটা আমি বললাম যে দেখুন, আপনি যদি আজকে ওই ছেলেটাকে পাইতেন কোনোভাবে, ওই ছেলেটাকে বিয়ে করতেন, আপনাদের একটা সংসার শুরু হতো, একসময় আপনাদের ছেলে মেয়ে হতো বা আপনাদের একজন সন্তান হতো, সন্তান হওয়ার সাথে সাথে সেই মানুষটা কিন্তু আপনার প্রতি আগ্রহ সম্পূর্ণ হারিয়ে ফেলত, কারণ সে আপনার মধ্যে যা খুঁজেছে সেটা হচ্ছে একটা ইন্ট্যাক্ট দেহ, প্যাকেট খোলা হয়নি। যেটার প্যাকেট খোলার পরে চিপস আমরা কতক্ষণ খেতে পারি বলেন? বেশিক্ষণ কিন্তু ভালো লাগে না। কয় প্যাকেট চিপস আর আপনি খাবেন, তাই না? এক সময় কিন্তু অন্য ফ্লেভারের চিপস খেতে ইচ্ছে করে। সো যে আপনাকে প্যাকেট ভেবেছে তাকে আপনি পাননি, আমার মনে হয় আপনার জন্য এটা ভালো হয়েছে, যদিও খুব কষ্টকর। কষ্টটা আমি অস্বীকার করছি না, একবারও বলছি না আপনার কষ্ট পাওয়াটা ভুল বা আপনার ভালোবাসাটা ভুল। তবে হ্যাঁ, সহ্য করতে হবে, কারণ প্রকৃতি জানে আপনার জন্য কি ঠিক ছিল আর কি ভুল ছিল, সেই হিসাবেই ব্যাপারটা চলে, তাই না?
হ্যাঁ।
আর এতটুকু বলতে পারি, আপনি আমার একজন নামহীন শ্রোতা, আপনাকে বলতে পারি যে অপরাধ বোধ হওয়ার মতন কোনো কিছু আপনার নেই। অপরাধ আপনি তখন করবেন যখন আপনি ওই ছেলেটাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে তাকে ভালোবাসার ভান করে তার পাশে শুয়ে থাকবেন, সেটা অপরাধ হবে। তার আগে পর্যন্ত আপনি এখন পর্যন্ত কোনো অপরাধ করেননি। Am I clear? আশা করি আপনি এভাবে চিন্তা করতে পারবেন। তো আজকের মতন আমরা এখানেই কথা শেষ করি। অবশ্যই, ইউ আর নট আ ক্রিমিনাল, আপনি অপরাধী নন, এটা বলেই শেষ করলাম আজকের মতন। যাই হোক ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ ফোনে কথা বললাম, অনেকক্ষণ জানলাম এমন একজনের কথা যে নিজেকে অপরাধী এই জন্য ভাবছে কারণ সে একটা মিথ্যার বিনিময়ে তার ভালোবাসাকে অর্জন করতে চেয়েছিল কিন্তু পারেনি। যদি সে করে ফেলতো, তাহলে কিন্তু এটা অপরাধের মধ্যেই পড়তো। কিন্তু আমি যেটুকু জানি, যেহেতু আমি নিজে ভালোবাসতে পারি না কিন্তু ভালোবাসা অনুভব করতে পারি, সেহেতু আমি এতটুকু বুঝি যে ভালোবেসে একটা জিনিস খুব ভালো করা যায়, সেটা হচ্ছে ক্ষমা। আর ক্ষমা তখন করা যায় না, ফর এক্সাম্পল, যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যদি অন্য কাউকে মিস করে মানসিকভাবে, তাহলে সেই সম্পর্কটা আপনাদের মধ্যে আর নেই। মানসিকভাবে মিস করে বলতে ভালোবেসে মিস করে, আপনাকে যেভাবে ভালোবেসে সেভাবেই আরেকজনকে ভালোবেসে মিস করে, তাহলে আপনাদের সম্পর্কটা নেই, আসলেই নেই। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে বহু বছর আগে একজনকে ভালোবেসেছিল, তার সাথে ছিল এবং সেটা আপনার কাছে গোপন করা হয়েছে, সেটা ক্ষমা করার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে বুঝতে হবে আপনার প্রথমে ভালোবাসার ক্ষমতা আসে নেই। আর যেহেতু ভালোবাসার ক্ষমতা আসে নেই, আপনি মানে ক্ষমা কিভাবে আশা করছেন? ক্ষমা তো অনেক বড় ব্যাপার, অনেক 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 বড় ব্যাপার। যাই হোক, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। ইতিমধ্যে ফেসবুকে অনেকে ছিল যারা আমাদের সাথে অনেকভাবে অনেক রকম ইন্টারাক্ট করার চেষ্টা করেছে, SMS প্যানেলে অনেকে নাম্বার পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয়নি যে তাদের অপরাধগুলো সবার সামনে তুলে ধরার মতন বা আদৌ অপরাধ বা কি। কারণ হচ্ছে বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে ব্যাপারটা যে অপরাধ স্বীকার করা নয়, অন্য কারো অপরাধ প্রচার করার। আই এম সো সরি টু সে, অন্য কারো অপরাধ প্রচার করার জায়গা এটা না। আপনি বানিয়ে বানিয়ে একটা মিথ্যা কথাও বলতে পারেন, তাই এই ধরনের অপরাধগুলো আমরা নেই না। আমরা যেটা নেব সেটা হচ্ছে যে আপনি কি অপরাধ করেছেন, কেন আপনি গিলটি ফিল করছেন। ফর এক্সাম্পল, আজকে আমাদেরকে নাম না জানিয়ে একটু আগে যে ফোন করেছিল, তার আগেও আমাদেরকে যে ফোন করেছিল চিটাগাং থেকে একটা মেয়ে, যে একটা হোস্টেলে থাকে, তার মধ্যে অপরাধ বোধ এই জন্য যে সে প্রত্যেক রাত্রে চিৎকার শুনতে পায়, কষ্টের চিৎকার, কিন্তু তার পক্ষে সম্ভব হয় না সেই মেয়ে দুটোকে বাঁচানোর, এমনকি নিজেকে নিয়েও ভয় পেতে থাকতে হয়। আসলে কি বলবো, এই ধরনের ব্যাপারগুলো আর কতটুকুই বা বলা যায়, কতটুকুই বা পারা যায়। তবে আপনি নিজেকে ক্ষমা করতে না পারলেও অ্যাটলিস্ট নিজের কাছে নিজেকে লুকিয়ে রাখতে পেরেছেন এবং নিজের কাছে নিজে ভালো থাকতে পেরেছেন, যে কারণে আপনি হয়তো আমাকে SMS করেননি বা জানাননি আপনার অপরাধগুলো, হয়তো বা আপনি নিজের সামনে এভাবেই নিজে দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন। মনে করেন একটা ছেলে 10 বছর ধরে পড়াশোনা করলো, 10 বছর ধরে পড়াশোনা করে সে অনেক ভালো একটা রেজাল্ট করলো, হয়তো সে মানে কি বলবো PhD করে ফেললো। আর আরেকটা লোক, সে কোনো মতে আমেরিকায় গিয়ে কয়েকজনের সাথে পরিচিত হয়ে টাকা পয়সা কামাই করে ব্ল্যাকে একটা সার্টিফিকেট, PhD সার্টিফিকেট তার নামে বানিয়ে নিয়ে চলে আসলো। বাংলাদেশে আসার পরে দুজনেই সমান সম্মান পাবে। সো এমন অনেক অপরাধ আছে, আমাদের চারপাশে যে আমরা করি কিন্তু আমরা স্বীকার করি না। এই PhD হোল্ডাররা কখনো স্বীকার করবে না যে আসলে আমি এই ধরনের অপরাধ, এই ধরনের অপরাধী আমি করেছি এবং এই ধরনের অপরাধগুলো করে করেই আজকে আমি অপরাধী এবং আমি আর করব না। এই জিনিসগুলো বলার সাহসটা অনেক শুরু থেকে হতে হয়, তাই হয়তো ম্যাক্সিমাম টিনেজাররাই আমাদেরকে এখানে ফোন করে, যারা চায় শুরু থেকেই যে শেষ হয়ে যাক তাদের অপরাধ জীবন। একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আগে আরো একবার বলে যাই ডিয়ার লিসনার্স, উইন্টার শেষ মানে সুখের দিনও শেষ, আবার সেই গরম, সেই অস্বস্তি, ডিহাইড্রেটেড সিচুয়েশন, বাট আমার কোন প্রবলেম নেই, টেনশন নেই, সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা, আমার সাথে অলওয়েজ আছে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই আপনি পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পালপের রিফ্রেশিং টেস্ট, আর এক্সপিরিয়েন্স করবেন পালপের ফুর্তি, বিকজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গ দেওয়ার জন্য, এবং সবাইকে একটা কথাই বলতে চাই, শেষে গিয়ে, একদম শেষে, সবার শেষে যখন আপনি পৌঁছে যাবেন না, তখন আসলে আর কোনো উপায় থাকে না, যে একটা মাত্র উপায় আছে সেটাকে আপনাকে বলে দিয়েই আজকের মতন চলে যাচ্ছি। দিস ইজ রেহান রসুল অর রেহান হেটেড অর দ্য ডেভিল সাইনিং অফ ফ্রম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
বড় সংকট পো পানে একবার চাও হে দয়াময় ক্ষময়া পুরা
Oh, আবার দয়া হয় তারে অসুর পেয়ে মারো যারে আবার দয়া হয় তারে
exclusively on FusionBD.com.